জ্বরের মাঝে হঠাৎ চোখে পড়ে দুইটি নতুন কবর। কিন্তু গ্রামে তো কেউ মারা যায়নি। গ্রামের মানুষের একমাত্র ভরসা ধল কবিরাজ। তিনি কি জানেন এর রহস্য? কবিরাজ বাড়ি ফেলে সবাই কেন ছুটছে শামসুল কবিরাজের কাছে? কেন শাকের হুজুর খুঁজছেন? কোন এক নতুন সমাধান?
কেন তুমি আসো?
আমি শুধু তোমার সাথেই থাকতে চাই।
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অনেকগুলো ভয়ঙ্কর ঘটনা দিয়েছি আপনাকে, কিন্তু মজার কথা হল হ্যাকটাও সিলেক্টেড হয়নি। আশা করি এটা হবে। আমার নামটা নাই বা বললাম, ভালোবেসে দাদার নাতি বলে ডাকতে পারেন। আমার দাদা একজন কবিরাজ, আধ্যাত্মিক পারদর্শী মানুষ। তারই একটা ঘটনা বলব, সেই ঘটনায় তার ছদ্মনাম আমি ব্যবহার করছি, নামটা আলাউদ্দিন। এবং ঘটনায় প্রত্যেকটা মানুষের নাম ছদ্ম, কিছু সমস্যার কারণেই এটা করা হয়েছে। আগেই বলে রাখা ভালো, আমার দাদার একজন জিন আছে, আমাদের বংশীয় জিন। এই জিনটি আমার দাদার দাদার কাছে ছিল, পরে আমার দাদার কাছে আসে। এই ঘটনাটা অনেক বছর আগের এবং এই ঘটনাটা শুনে অনেকেরই মনে হতে পারে এটি বানোয়াট, কিন্তু এটি একটি সত্যি ঘটনা। ঘটনাটা সিলেক্টেড হবার পর যদি আমার এখানকার মানুষরা এই ঘটনাটি শোনেন, তারা ধরতে পারবেন ঘটনাটি কে দিয়েছে। এই সত্য ঘটনা আমাদের পাশের গ্রামের। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। ঘটনার নাম তিনি দিয়েছেন সাত ইফরিতের আয়না। ২৩ নভেম্বর ১৯৯৯ সাল নাফিসের জন্মদিন। সেদিন সে ১৮তে পা দিল। পুরো বাড়িটা আলোকিত, মানুষের কোলাহল আর আনন্দে ভরে উঠেছে। উঠানে রঙিন বাতি, ড্রয়িং রুমে আত্মীয় স্বজন, রান্নাঘরে ব্যস্ততা, সব মিলিয়ে উৎসবের মতো পরিবেশ। নাফিসের মা রহিমা বেগম বারবার ছেলেকে দেখে হাসছিলেন। বড় ছেলে আজ ১৮ বছরে পা দিল, তাঁর আনন্দের শেষ নেই। বন্ধুরা একে একে আসছিল, কেউ উপহার দিয়েছে ঘড়ি, কেউ নতুন ফোন, কেউ গেম খেলার মেশিন, আবার কেউ দামি শার্ট। নাফিস প্রতিটা খুলে দেখছিল আর হাসছিল, কিন্তু সবার শেষে এলো রাকিব। রাকিব একটু চুপচাপ স্বভাবের ছেলে, সে অন্যদের মতো না। তার অদ্ভুত একটা শখ ছিল পুরনো জিনিস সংগ্রহ করা। বহুদিন আগে সে দিল্লি গিয়েছিল। পুরনো বাজার, ভাঙা হাভেলি, পুরাতন জিনিসের দোকান, এসব জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসত। সেখান থেকেই সে একটা বিশাল পুরনো আয়না কিনে নিয়ে আসে। সে বলেছিল, জিনিসটা দেখেই আমার অদ্ভুত লাগছিল, মনে হল এটা সাধারণ কিছু না। আয়নাটা সে নিজের জন্যই কিনেছিল, কিন্তু আশ্চর্যের বিষয় সে কখনো প্যাকেট খুলে দেখেনি। জন্মদিনের দিন সেই আয়নাই নাফিসকে উপহার দিল। বড় সাদা কাপড়ে মোড়ানো একটা আয়না, কাপড় সরাতেই সবাই একটু থমকে গেল। কালো কাঠের ভারী ফ্রেম, চারপাশে অদ্ভুত খোদাই, আর কাঁচটা যেন পুরো স্বচ্ছ নয়, হালকা ধোঁয়াটে। মনে হচ্ছিল যেন ভেতরে আরেকটা গভীর অন্ধকার লুকিয়ে আছে। রহিমা বেগম তখনই বললেন, এই পুরনো জিনিসটা ঘরে আনতে আমার ভালো লাগছে না বাবা। রাকিব শুধু অদ্ভুতভাবে হেসেছিল। নাফিস হেসে বলল, মা, এটা শুধু একটা আয়না, ভয় পাওয়ার কিছু নেই। সেই রাতেই সেই আয়নাটা নিজের রুমে এক কোণায় রেখেছিল সে। এমন ভাবে রেখেছিল যেন বিছানায় শুয়ে থাকলেও সরাসরি চোখ পড়ে। রাত বাড়তে লাগল, জন্মদিনের সব হইচই শেষ, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। বাইরের শীতের হালকা বাতাস, দূরে কুকুরের ডাক, মাঝে মাঝে বাঁশ ছাড়ে অদ্ভুত শব্দ, কিন্তু নাফিসের ঘুম আসছিল না। তার বারবার মনে হচ্ছিল ঘরে সে একা না। সে ধীরে ধীরে চোখ খুলে আয়নার দিকে তাকাল। প্রথমে সব স্বাভাবিক, নিজের ঘর, টেবিল, চেয়ার, আলমারি সব দেখা যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর সে দেখল আয়নার ভেতরে তার নিজের প্রতিচ্ছবিটা একটু দেরিতে নড়ছে। সে উঠে বসল, নিজের হাত নাড়ল, প্রতিচ্ছবি এক সেকেন্ড পরে হাত নাড়ল। নাফিসের বুক ধক করে উঠল। সে বিছানা থেকে নেমে আয়নার সামনে গিয়ে দাঁড়াল। ঠিক তখনই সে দেখল তার পেছনে একটা না, সাতটা ছায়া দাঁড়িয়ে আছে। সবগুলো লম্বা কালো, মানুষের মতো, কিন্তু পুরোপুরি মানুষ না। কারো মাথা বাঁকা, কারো হাত অস্বাভাবিক লম্বা, কারো চোখের জায়গায় শুধুই অন্ধকার। তারা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে। নাফিস ভয়ে সাথে সাথে পেছনে ফিরল। ঘর ফাঁকা, কেউ নেই। তার নিঃশ্বাস ভারী হয়ে গেল। আবার আয়নার দিকে তাকাতেই সাতটা ছায়া আরো কাছে চলে এল। এইবার তাদের একজন ধীরে ধীরে মুখে একটা ভয়ঙ্কর হাসি ফুটিয়ে তুলল। নাফিস পিছিয়ে গেল। ঠিক তখনই আয়নার ভেতর থেকে খুব আস্তে একটা শব্দ এল, আমরা এসেছি। তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, আপনারা কারা? ঠিক তখন আয়নার ভেতর থেকে সাতটা ছায়া একসাথে উত্তর দিল,
আমরা ইফরিত।
একসাথে সাতটা কণ্ঠ, কর্কশ, ভারী, যেন মাটির নিচ থেকে উঠে আসছে।
অনেক বছর ধরে বন্দী ছিলাম, আমাদেরকে পাঠানো হয়েছে তোকে মেরে ফেলার জন্য।
কথাগুলো শুনে নাফিসের ঠোঁট শুকিয়ে গেল। সে আরেক পা পিছিয়ে গেল। একটা ছায়া ধীরে ধীরে আয়নার কাঁচের ওপর হাত রাখল, বলল,
তুই আমাদের পথ খুলে দিয়েছিস।
আরেকটা ছায়া বলল,
তুই এখন আমাদের।
এবার কাঁচের ভেতর থেকে একটা কালো হাত একটু একটু করে বাইরে বেরিয়ে আসতে লাগলো। নাফিস চিৎকার দিয়ে উঠল। ঠিক তখনই বাইরে থেকে রহিমা বেগম দরজায় ধাক্কা দিলেন।
নাফিস, কি হয়েছে?
দরজা হঠাৎ খুলে গেল। নাফিস দৌড়ে এসে রহিমা বেগমকে জড়িয়ে ধরল। তার শরীর কাঁপছিল, মুখে ঘাম ভিজে গেছে। সে শুধু বলল, মা, আয়নার ভেতরের মানুষ ওরা আছে। রহিমা বেগম ভেবেছিলেন হয়তো দুঃস্বপ্ন, কিন্তু পরের রাত থেকে সবারও ভয়ঙ্কর হয়ে উঠল। নাফিস মাঝ রাতে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে, একা একা কথা বলে, কখনো হেসে ওঠে, কখনো বলে, না, আমি যাব না। নাফিসের চোখের নিচে কালি পড়ে গেল। খাওয়া দাওয়া কমে গেল, শরীর শুকিয়ে যেতে লাগলো। একদিন দুপুরে রহিমা বেগমের ছোট ছেলে সাগর কাঁদতে কাঁদতে বলল, মা, ভাইয়া আয়নার সাথে কথা বলে। সেদিন রহিমা বেগম লুকিয়ে দরজার ফাঁক দিয়ে দেখলেন নাফিস আয়নার সামনে দাঁড়িয়ে বলছে,
তোরা আমার থেকে কি চাস?
প্রতিশোধ।
প্রতিশোধ? এই শব্দটা শোনার পর থেকেই নাফিস আর আগের মতো রইল না। তার চোখের ভেতর যেন সব সময় অন্য কারোর ছায়া লুকিয়ে থাকত। রাতে সে ঘুমাত না, শুধু আয়নার সামনে বসে থাকত, কখনো ফিসফিস করে কথা বলত, কখনো নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে হেসে উঠত। রহিমা বেগম মাঝরাতে ঘুম ভেঙে দেখতেন নাফিস বিছানায় নেই। দরজার ফাঁক দিয়ে দেখতেন সে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, আর আয়নার ভেতরে সাতটা কালো অবয়ব নড়ছে। এক রাতে তিনি স্পষ্ট শুনলেন নাফিস
কাঁপা গলায় বলছে,
আমি করব না, আমি কাউকে মারব না।
আর আয়নার ভেতর থেকে সাতটা ছায়া একসাথে উত্তর দিল,
তুই করবি, তুই আমাদের তোর রক্তের পথ খুলেছে।
সেই রাতের পর থেকে নাফিসের শরীর শুকিয়ে যেতে লাগল, চোখ কোটরের ভেতর ঢুকে গেল, ঠোঁট ফেটে গেল, খাবারের গন্ধে বমি আসত। কিন্তু মাঝে মাঝে সে এমন শক্তি দেখাত যা স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না। একদিন সাগর খেলতে গিয়ে তার ঘরে ঢুকেছিল, নাফিস এমন ভাবে তাকিয়েছিল যেন সে নিজের ভাইকে চিনতেই পারছে না। ছোট ভাই সাগর ভয় পেয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে আসে। রহিমা বেগম তখনই বুঝলেন এটা অসুখ না, এর পেছনে আরো ভয়ঙ্কর কিছু আছে। রহিমা বেগম খুব চিন্তায় পড়ে গেলেন। তিনি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না, গতরাতে কি দেখলেন কি শুনলেন। যেন তার নিজের ছেলের শরীরের ভেতরে আরেকজন বাস করছে। তিনি সারা রাত ঘুমোতে পারেননি, ভোরে ছোট ছেলেকে স্কুলে দিতে বের হলেন, মাথা নিচু করে হাঁটছিলেন, চোখে ঘুম নেই, মনে শুধু নাফিসের মুখ। হঠাৎ রাস্তার মাঝখানে চলে যাওয়ায় একটা বাইক এসে ব্রেক করল। বাইক চালক রাগ করে বলল,
হ্যাঁ আন্টি, মরবেন নাকি, রাস্তার মাঝে এভাবে কেউ হাঁটে?
তিনি কিছুই বললেন না, শুধু সাগরের হাত শক্ত করে ধরে স্কুলে পৌঁছে দিলেন। সাগরকে স্কুলে দিয়ে তিনি স্কুলের বারান্দায় বসে রইলেন, চোখে শূন্যতা। তখন এক মহিলা এসে পাশে বসে বলল,
কি আফা, এত চিন্তা কেন? তিন সাত দিন ধরে দেখতেছি আপনি আগের মতো কথা বলেন না, হাসেন না, কি হয়েছে?
রহিমা বেগম আর নিজেকে ধরে রাখতে পারলেন না, সব খুলে বললেন। আয়না, রাতে ছায়া, নাফিসের পরিবর্তন, সব। মহিলা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
শুনে নাফা, আমাদের পাশের গ্রামে একজন হুজুর আছে, এইসব বিষয়ে খুব পারদর্শী, অনেক দূর থেকে মানুষ আসে, আল্লাহ যদি চান উনি কিছু করতে পারবেন।
রহিমা বেগম সাথে সাথে বললেন,
আমাকে একটু নিয়ে যাবেন তার কাছে।
সেই মহিলা তাকে নিয়ে আলাউদ্দিন সাহেবের কাছে গেলেন। আলাউদ্দিন সাহেব চুপচাপ সব শুনলেন। আলাউদ্দিন সাহেব চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইলেন, তারপর ধীরে বললেন,
বুঝলাম, কালকে আমাকে নিয়ে যাবেন আপনাদের বাড়িতে।
রহিমা বেগম মাথা নাড়িয়ে হ্যাঁ বললেন, একটু শান্তি পেলেন, মনে হল যেন শেষ ভরসার দরজাটা এখনো বন্ধ হয়নি। বাড়িতে এসে তিনি সব জায়গায় নাফিসকে খুঁজতে লাগলেন, বাড়ির সব কাজের মানুষকে বললেন, নাফিস কই, নাফিসকে খোঁজো, সবাই নাফিসকে খুঁজছে, নাফিস রুমে নেই, ছাদে নেই, বারান্দায় নেই, বাথরুমে নেই, কোথাও নেই। তার বুক ধরফর করতে লাগল, হে আল্লাহ, আমার ছেলেটা কোথায় গেল? তিনি সোফায় বসে কান্না করতে লাগলেন। ঠিক তখনই স্টোর রুমের দিক থেকে অদ্ভুত একটা শব্দ এল, যেন কেউ কিছু ছিঁড়ে খাচ্ছে। শব্দটা এত ভয়ঙ্কর, এত অস্বাভাবিক, মনে হচ্ছিল বহুদিন না খেয়ে থাকা কোনো প্রাণী খাবার পেয়েছে, তার নাকে একটা জঘন্য গন্ধ, কাঁচা রক্ত আর পচা মাংসের গন্ধ। তিনি কাঁপতে কাঁপতে স্টোর রুমের সামনে গেলেন, দরজাটা আধ খোলা, হাত কাঁপছিল, আস্তে করে দরজাটা খুললেন আর দেখলেন সাগর একটা পোষা বিড়াল ছিন্ন ভিন্ন অবস্থায় মেঝেতে ফেলে রেখেছে, তার চোখ লাল, সে যেন বহুদিন ধরে না খেয়েছিল। রহিমা বেগম পেছনে সরে গেলেন। নাফিসের ভেতরে থাকা একটা অবয়ব এবার বলে উঠল,
তোর ছেলেকে না মেরে আমি যাচ্ছি না, রাকিব পাঠিয়েছে, তোদের খুব অহংকার।
নাফিসের বাবা খোকন সাহেব তখন ঢাকায় ছিলেন, ছেলের অবস্থা শুনে তিনি আর নিজেকে আটকে রাখতে পারলেন না, সব কাজ ফেলে দ্রুত বাড়ি চলে এলেন। এসে নিজের ছেলেকে এই অবস্থায় দেখে তিনি স্তব্ধ হয়ে গেলেন। নাফিসের চোখ বড় বড় হয়ে গেছে, শরীর চিকন, পেট অস্বাভাবিক ফুলে গেছে, নিজের ছেলেকে যেন তিনি নিজে চিনতে পারছিলেন না। নাফিস কাঁপা কাঁপা গলায় বলল,
বাবা, ওর আমাকে মেরে ফেলবে।
রুনা বেগম কাঁদতে কাঁদতে বললেন,
তোর কিছু হবে না বাবা, আমি এখনই আলাউদ্দিন সাহেবকে ডাকতে যাচ্ছি।
রহিমা বেগম বাড়ির কাজের লোক দুলু মিয়াকে পাঠালেন আলাউদ্দিন সাহেবের কাছে, যা যা ঘটেছে সব খুলে বললেন দুলু। আলাউদ্দিন সাহেব শুধু বললেন,
ঠিক আছে চলেন।
আলাউদ্দিন সাহেব নাফিসদের ড্রয়িং রুমে এসে বসে আছেন, সামনে নাফিসের বাবা, ঘরের ভেতর ভারী নিরবতা। আলাউদ্দিন সাহেব ধীরে বললেন,
কেন হলো আপনার ছেলের এই অবস্থা? কোনো না কোনো কারণ তো আছেই।
খোকন সাহেব মাথা নিচু করে বসেছিলেন। অনেকক্ষণ পর তিনি বললেন,
আমার ফুলের প্রায়শ্চিত্ত আমার ছেলে করছে। অনেক আগে, নাফিস তখন ছোট, একদিন আমার বাড়ির সামনে দুই গরিব মানুষ আসে, একজন বৃদ্ধ আর একজন 18 বছরের মেয়ে। তারা বলল, স্যার আল্লাহর রাস্তায় কিছু দেন, কিছু খাই নাই স্যার। সেদিন ব্যবসায় বড় ক্ষতি হয়েছিল আমার, মাথা ছিল গরম, রাগে আমি তাদের গায়ে হাত তুলি, আমার হুঁশ ছিল না।
ঠিক তখন নাফিসের ঘর থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো। নাফিস নিজের হাত নিজেই কামড়ে ফেলেছে। এতটাই হিংস্র হয়ে উঠেছিল নাফিস যে তাকে শেকল দিয়ে বেঁধে রাখতে হতো। ঘরের ভেতর থেকে চিৎকার,
আমাকে শেকল মুক্ত করো, ও বাঁচবে না।
আলাউদ্দিন সাহেব সঙ্গে সঙ্গে বললেন,
সুরা আর রহমানের অডিও চালান এখনই।
খোকন সাহেব দৌড়ে গিয়ে অডিও চালিয়ে দিলেন। ফিরে এসে বসতেই কাজের মেয়ে হালিমা চা নিয়ে এল।
সাহেব চা।
আলাউদ্দিন সাহেব কাপ হাতে নিলেন, কিন্তু ঠিক চুমুক দিতে যাবেন হঠাৎ তার হাত থেমে গেল। তিনি চা নামিয়ে রাখলেন, না। কিছু একটা মনে করে আলাউদ্দিন সাহেব চায়ে চুমুক দিলেন না। ঘরের সবাই থমকে গেল। আলাউদ্দিন সাহেব গভীর গলায় বললেন,
খোকন সাহেব, তারপর কি হল?
খোকন সাহেব কাঁপা গলায় বললেন,
আমি ঘুম থেকে উঠে দেখি মেয়েটাকে, যে মেয়েটা এসেছিল, কি যেন খুন করে আমার রুমে ফেলে রেখে গেছে। আমি ভয় পেয়ে যাই। তারপর বাইরের শব্দ শুনে জানালার পর্দা তুলে দেখি সেই বৃদ্ধ লোকটা আমার বাগানের কাঁঠাল গাছে ফাঁসি দিয়ে ঝুলছে। এই দৃশ্য দেখে আমার চোখে পানি চলে এলো। দুইটা মৃত্যু নিজের সামনে দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম। কাজের লোকদের বলি, কেউ যেন কিছু না জানে, লাশ টুকরো টুকরো করে নদীতে ফেলে দেই, মাটি চাপা দেই। এটাই ছিল আমার পাপ।
হঠাৎ নাফিসের ঘর থেকে গর্জন ভেসে এল,
কিরে খোকন, মনে পড়ে? এত অহংকার, এত টাকা। রাকিব তোর ছেলের বন্ধু, রাঙামাটির মগা গভীরাজ দিয়ে আমাদের 7 ভাও পাঠিয়েছে। আমরা ইফ্রেজিন, আমাদের থামানো এত সহজ না।
আলোকের সাহেব শান্ত গলায় বললেন,
আপনি যা করেছেন ঠিক করেননি, জানি না আল্লাহ ক্ষমা করবেন কিনা, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, সত্য তাওবা করলে ক্ষমা করতে পারেন।
ঠিক তখনই সিঁড়ি থেকে রাখা অডিওটা হঠাৎ নিচে পড়ে গেল। এক বিকট শব্দ, তারপর নাফিস শেকল ছিঁড়ে ফেলল। দরজা ভেঙে এসে লাফ মেরে নিচে নেমে এল। আলাউদ্দিন সাহেবের সামনে দাঁড়িয়ে হাসতে শুরু করল। আলাউদ্দিন সাহেব স্থির দাঁড়িয়ে বললেন,
সৃষ্টির সেরা জীব মানুষ, মানুষ যদি আল্লাহর উপর বিশ্বাস রাখে, তোদের জিনদের ধ্বংস করা কঠিন।
কিছুক্ষণ তর্ক চলতে লাগল। একসময় ঘরের সব দরজা একসাথে ধাক্কা খেতে লাগল। বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। নাফিসের শরীর কাঁপতে শুরু করল। আর ঠিক তখনই ঘরের ভেতর যেন অদৃশ্য এক ঝড় নেমে এল। জানালার কাঁচ কাঁপতে লাগল, পর্দা বাতাস ছাড়া নিজে নিজে উঠতে লাগল, আর বাতিগুলো টিম টিম করে জ্বলতে জ্বলতে নিভতে শুরু করল। নাফিসের শরীর হঠাৎ পেছনে ছিটকে গেল। কেউ যেন তাকে জোরে টেনে ধরেছে। তার মুখ বিকৃত হয়ে উঠল, চোখ পুরো লাল, ঠোঁটের কোণে সেই ভয়ঙ্কর হাসি। সে একসাথে কয়েকটা গলায় কথা বলতে লাগল। আলাউদ্দিন সাহেব ধীরে সামনে এগিয়ে এলেন। তার চোখে ভয় নেই, কণ্ঠে দৃঢ়তা। তিনি আস্তে করে বললেন,
আব্দুল মালিক।
আলাউদ্দিন সাহেব নামটি নেওয়ার সাথে সাথেই এক মুহূর্তে ঘরের বাতাস বদলে গেল। ঠান্ডার ভেতর একটা ভারী চাপ নেমে এল। ড্রয়িং রুমের এক কোণে হঠাৎ অন্ধকার হয়ে গেল। স্বাভাবিক অন্ধকার না, এমন অন্ধকার যেন আলো সেখানে ঢুকেই মরে যায়। নাফিসের মুখের হাসি মিলিয়ে গেল, সে প্রথমবার ভয় পেল। তার গলা বদলে গেল,
না না, ওকে ডাকিস না।
আলাউদ্দিন সাহেব আরো জোরে দোয়া পড়তে লাগলেন। তার হাতে তাবিজ, সামনে পানি আর সাদা কাপড়ে মোড়া সেই পুরনো ছুরি। প্রতিটি আয়াতের সাথে ঘরের ভেতর চাপ বাড়ছে। দেয়ালে টকটক শব্দ, সিলিংয়ে যেন কেউ হেঁটে বেড়াচ্ছে, একসাথে অনেক চিৎকার। আলাউদ্দিন সাহেব কঠিন গলায় বললেন,
তোদের শক্তি আছে কিন্তু মালিক না, মালিক একমাত্র আল্লাহ।
এই কথা শেষ হতেই আয়নাটা জোরে ফেটে উঠল, কাঁচের ওপর লম্বা ফাটল। নাফিস মাটিতে পড়ে গেল, শরীর ছটফট করছে। সে নিজের গলা চেপে ধরে আছে, যেন ভেতর থেকে কেউ বেরোতে চাইছে। আলাউদ্দিন সাহেব সামনে গিয়ে মাথায় হাত রাখলেন, তারপর জোরে জোরে দোয়া পড়তে লাগলেন। আব্দুল মালিক এসে গেছে। নাফিসের শরীর এক ঝটকায় উপরে উঠে গেল, মাটি থেকে প্রায় দুই হাত। খোকন সাহেব দৌড়ে নাফিসের কাছে গেলেন,
নাফিস বাবা।
কয়েক সেকেন্ড পরে নাফিস ধীরে ধীরে চোখ খুলল। তার চোখ এবার স্বাভাবিক, সে বিভ্রান্তভাবে চারপাশে দেখল।
বাবা, আমি কোথায়?
রহিমা বেগম কান্নায় তাকে জড়িয়ে ধরলেন। আলাউদ্দিন সাহেব ধীরে পেছনে সরে এসে বসে পড়লেন। তার মুখ ক্লান্ত কিন্তু চোখে শান্তি। তিনি বললেন,
আল্লাহ রহমত, নাফিস ঠিক হয়ে গেছে। কিন্তু
এই বলে আলাউদ্দিন সাহেব চুপ হয়ে গেলেন। তখন রহিমা বেগম বললেন,
কিন্তু কি হুজুর?
আলাউদ্দিন সাহেব বললেন,
ওরা এখনো যায়নি নাফিসকে ছেড়ে, তবে বর্তমান এখানে নেই, এই যুদ্ধ শেষ হয়নি, এখনো বাকি আছে।
তিনি আয়নার ভাঙা টুকরোগুলোর দিকে তাকালেন, সেখানে হালকা একটা ছায়া দেখা যাচ্ছে। বাইরে ভোর হতে শুরু করেছে, আলো আসছে, কিন্তু ঘরের এক কোণে সেই আয়নাটা যেখানে ভেঙেছে, ভাঙা কাচের অনেকগুলো অবয়বের ছায়া ফিস ফিস করে বলে উঠল,
আমরা আবার আসব।
এরপর কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল। নাফিস এখন আর আগের মতো অস্বাভাবিক আচরণ করছে না, সে খাচ্ছে, কথা বলছে আর পরিবারের সাথে সময় কাটাচ্ছে। কিন্তু রহিমা বেগম আর খোকন, তারা দুজন পুরোপুরি শান্ত হতে পারছেন না, কারণ তারা জানেন ওই রাতটা শুধু শেষ হয়েছিল কিন্তু ভুলে যায়নি। খোকন সাহেব ভাঙা আয়না আর কাঁচগুলো ডাস্টবিনে ফেলে দিলেন। হঠাৎ একদিন বাড়ির কাজের মেয়েকে রহিমা বেগম বললেন,
হালিমা, ঘরটা ভালো করে পরিষ্কার কর, আমি রান্নাঘরে আছি, নাফিসকে খেতে দিতে হবে।
এই বলে রহিমা বেগম চলে গেলেন রান্নাঘরে। এদিকে হালিমা ঘর পরিষ্কার করছে, হঠাৎ করে দেখল রুমের দরজা খোলা। একটু সামনে গিয়ে দরজাটা খুলে যা দেখল, তার জন্য হালিমা প্রস্তুত ছিল না। হালিমা একটা চিৎকার দিয়ে বলল,
হায় আল্লাহ, এটা কি?
দৌড়ে বের হয়ে এলেন রহিমা।
কি হয়েছে?
হালিমা বললেন,
ও ওইখানে আয়না।
আয়না শব্দটা শুনে রহিমা বেগম ভেতর থেকে ভেঙে পড়লেন। তিনি রুমে গিয়ে দেখলেন, কালকে খোকন সাহেব যে আয়নাটা ফেলে দিয়ে এসেছেন, সে আয়না আবার চলে এসেছে। তিনি আর এক মুহূর্ত দেরি না করে খোকন সাহেবকে খবর দিলেন। তিনি অবাক হয়ে গেলেন, সাথে সাথে আলাউদ্দিন সাহেবকেও কল দেওয়া হল। আলাউদ্দিন সাহেবকে আনতে কাজের লোক দুলুকে পাঠালেন। আলাউদ্দিন সাহেব সবকিছু শুনে চুপ করে রইলেন।
ঠিক আছে, চলো,
দুলুমিয়াকে বললেন তিনি। বিসমিল্লাহ বলে আলাউদ্দিন সাহেব রওনা দিলেন। পথে দুলুমিয়া বলে উঠলেন,
হুজুর, এই কুফরি কিভাবে এসেছে দুনিয়ায়?
দুলুমিয়ার কথা শুনে আলাউদ্দিন সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। রাতের রাস্তা ফাঁকা, শুধু দূরে কুকুরের ডাক আর হালকা বাতাসের শব্দ। আলাউদ্দিন সাহেব ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বললেন,
এই দুনিয়ায় আল্লাহ যেমন নূর সৃষ্টি করেছেন, তেমনি পরীক্ষা হিসেবে অনেক অন্ধকারও রেখেছেন। কুফরি সেই অন্ধকারেরই একটা পথ।
দুলু বললেন,
তাহলে আয়না?
আলাউদ্দিন সাহেব থেমে গেলেন, তারপর নিচু গলায় বললেন,
সব জিনিস শুধু জিনিস না, কিছু জিনিসে মানুষের লোভ, কান্না, অভিশাপ আর কুফরির ছাপ লেগে থাকে। এই আয়নাটা শুধু কাঁচ না, এটা একটা দরজা।
দুলুমিয়ার বুক কেঁপে উঠল।
দরজা মানে?
আলাদিন সাহেব তাকালেন সামনের অন্ধকারের দিকে, তারপর বললেন,
যেদিন রাকিব আয়নাটা দিল সেদিনই দরজা খুলেছিল, আর যেদিন তোমরা ভেবেছিলে এটা ডাস্টবিনে ফেলে দিলে শেষ হয়ে যাবে সেদিন ভুল করেছিলে। কিছু জিনিস ফেলে দিলে যায় না, বন্ধ করতে হয়।
দুলুমি আর কথা বলতে পারল না। ঠিক তখন দূরে নাফিসের বাড়ি দেখা গেল। আজকে পুরো বাড়িটা অন্ধকারে ঢাকা, কাঁঠাল গাছটা বাতাস ছাড়াই দুলছে। আলাউদ্দিন সাহেব থেমে গেলেন, চোখ কঠিন হয়ে উঠল। তিনি আস্তে আস্তে সবাইকে বললেন,
আজ রাত সহজ হবে না।
দুলুমিয়া কাঁপা গলায় বলল, হুজুর আবার কি নাফিসের সাথে ওরা এসেছে?
আলাউদ্দিন সাহেব মাথা নাড়লেন,
এবার শুধু নাফিস না,
তাহলে?
বাড়ি দরজার দিকে তাকিয়ে বললেন,
এবার পুরো বাড়িটাই ওদের নজরে।
আলাউদ্দিন সাহেব দরজার সামনে দাঁড়ালেন। ঘরের ভেতর থেকে কোনো শব্দ আসছে না, অথচ লাইট চলছে। এমন নিরবতা যেন পুরো বাড়িটা শ্বাস বন্ধ করে আছে। আলাউদ্দিন সাহেব ধীরে ধীরে বললেন,
খোলা দরজা সবসময় মানুষের জন্য নয়।
তিনি বিসমিল্লা পড়তে শুরু করলেন। ড্রয়িং রুমে ঢুকেই দুজন থমকে গেল। খোকন সাহেব, রহিমা বেগম, সাগর, কাজের মেয়ে হালিমা সবাই সেখানে বসে আছে। কেউ কোনো কথা বলছে না, কেউ নড়ছে না, শুধু সামনের দিকে তাকিয়ে। আলাউদ্দিন সাহেব কিছু বললেন না। তিনি সামনে এগিয়ে খোকন সাহেবের কাঁধে হাত রাখলেন। খোকন সাহেব ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালেন, কিন্তু সেই চোখ মানুষের না, একদম ঠান্ডা, গভীর। তিনি অদ্ভুতভাবে হেসে উঠলেন। আলাউদ্দিন সাহেব এক মুহূর্ত চোখ বন্ধ করলেন, তারপর বললেন,
তোরা সীমা পার করছিস।
হঠাৎ ওপরতলা থেকে ধপ করে কিছু একটা পড়ার শব্দ হল, সবাই থেমে গেল। আলাউদ্দিন সাহেব ওপরের দিকে তাকালেন, নাফিস সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে, হাতে সেই পুরনো আয়না। আলাউদ্দিন সাহেব সিঁড়ির নিচে দাঁড়িয়ে নাফিসের দিকে তাকিয়ে রইলেন। ঘরের ভেতর যেন সময় থেমে গেছে। খোকন সাহেব, রহিমা বেগম, সাগর সবাই একইভাবে বসে আছে, যেন কারো অদৃশ্য ইশারার অপেক্ষায়। নাফিস ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে লাগল। তার হাতে সেই পুরনো আয়না, আয়নার কাঁচে কারো মুখ না, অদ্ভুত একটা ছায়া নড়ছে।
এই আয়নাটা দিল্লির পুরনো বাজার থেকে আসেনি হুজুর, এটা এসেছে এক কবরস্থানের পাশের ভাঙা বাড়ি থেকে,
নাফিস বলতে শুরু করল। বহু বছর আগে এক লোক কুফরি করার জন্য এটা বানায়, বানাতে গিয়ে সে নিজেই মারা যায়। পরে একটা মগা কবিরাজ আয়নাটা পায়। বুঝতেই পারছেন এটা সাধারণ আয়না না। এই আয়নার ভেতরে এমন অনেক অন্ধকার শক্তি আছে যা মানুষের ভয়, লোভ আর পাপকে টেনে দেয়। সে শক্তিকে কাজে লাগাতে চায়, কিন্তু শক্তি কখনো কারো দাস হয় না। এক রাতে সে আয়নার সামনে বসেছিল, হঠাৎ আয়নার ভেতরে নিজের মুখ না দেখে অন্য কারো মুখ দেখতে পায়। সেই মুখ তার দিকে তাকিয়ে হাসছিল। ভয় পেয়ে সে পিছিয়ে গেল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ঘরের দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল, আর আয়নার ভেতর থেকে একে একে সাতটা ছায়া বের হয়ে এসে বলল,
কবিরাজ আমার সাথে কাজ করবি?
রাকিব তার নানার খালার মারা যাওয়ার প্রতিশোধ নেয়ার জন্য এই কবিরাজের কাছে যায়। সেই কবিরাজ রাকিবকে বলে,
ঠিক আছে, আমার কাছে একটা আয়না আছে, আর শোনো, এই আয়না সরাসরি কাউকে মারে না, তিলে তিলে মারে। এই আয়না ঘরে ঘরে যাবে, তারা লুকোনো অন্ধকার বড় করবে।
রাকিব আয়নার দিকে তাকিয়ে রইল। কাঁচের ভেতর যেন সত্যি কিছু নড়ছিল। সে ধীরে বলল,
আমি চাই খোকনের সব শেষ হয়ে যাক।
মগা কবিরাজ ঠান্ডা গলায় বললেন,
তাহলে মনে রেখো, এই খেলায় আগুন ধরালে ধোঁয়া তোমার রুমেও যাবে, প্রতিশোধের আগুন কাউকে একা পোড়ায় না।
কিন্তু রাকিবের কানে তখন কিছু ঢুকছিল না, তার চোখে শুধু নানার খালুর মুখ। সে আয়নাটা নিয়ে ফিরে আসে, সুযোগ খুঁজতে থাকে। নাফিসের জন্মদিন ছিল সেই সুযোগ, নাফিসের সাথে বন্ধুত্ব বানায়। এই আয়নাটা নাফিসকে দেয়। সেই দিন থেকেই অদৃশ্যভাবে এক ভয়ঙ্কর খেলা শুরু হয়ে যায়। সেই রাতেই অনেক দূরে আলাউদ্দিন সাহেব নিজের ঘরে একা বসেছিলেন। ঘরের বাতি ম্লান, সামনে একটা পুরনো টেবিল, আর ওপরে কিছু তাবিজ, পানির বাটি আর সাদা কাপড়ে মোড়া সেই ছুরি। বাইরে রাত গভীর হচ্ছিল, কিন্তু আলাউদ্দিন সাহেবের চোখে ঘুম ছিল না। তিনি চুপচাপ বসে কিছু অনুভব করার চেষ্টা করছিলেন। তার মুখ কঠিন, ভ্রু কোঁচকানো, মনে হচ্ছিল অদৃশ্য কোন সংকেত আগেই তিনি টের পেয়ে গেছেন। ঠিক তখনই ঘরের বাতাস ভারী হয়ে উঠল। দরজা না খুলেই যেন কেউ উপস্থিত হল, একটা পরিচিত কণ্ঠস্বর,
আসসালামু আলাইকুম।
আলাউদ্দিন সাহেব ধীরে মাথা তুললেন, সালামের উত্তর দিলেন। ঘরের এক কোণে অদৃশ্য ছায়ার উপস্থিতি হল, আব্দুল মালিক। তার উপস্থিতিতে ঘরের বাতাস বদলে যায়, সাধারণ মানুষ অনেক কিছু ফিল করে। আব্দুল মালিক শান্ত গলায় বলতে লাগলেন,
আপনি কেন চিন্তিত আমি জানি, তার উত্তর আমি নিয়ে আসছি।
আলাউদ্দিন সাহেবের সামনে রাখা পানির বাটি হালকা কাঁপতে শুরু করল। জানালার বাইরে হঠাৎ কুকুরের ডাক শোনা গেল। রাতটা যেন নিজেই অশুভ কোনো খবর বহন করে নিয়ে যাচ্ছিল। আলাউদ্দিন সাহেব চুপচাপ বসে তসবি পড়তে লাগলেন। তার চোখে ঘুম নেই, মনে হল শুধু একটাই প্রশ্ন তার মাথায় ঘুরে ফিরে আসছে, এই আয়নার পেছনের রহস্য আসলে কি। কিছুক্ষণ পর ঘরের এক কোণে জমাট অন্ধকার বাঁধল। আব্দুল মালিক বলল,
বহু বছর আগে এক কবিরাজ ছিল, সে কুফরির মাধ্যমে সাতটি ইফরিত জিনকে নিজের দাস বানাতে চেয়েছিল। বহু বছর ধরে সে আগুন, রক্ত আর নিষিদ্ধ সব জিনিসের চর্চা চালায়। ইফরিতকে এক বিশাল পুরনো আয়নার ভেতর বন্দী করে। তার ধারণা ছিল এই শক্তি দিয়ে সে মানুষকে নিয়ন্ত্রণ করবে, প্রতিশোধ নেবে, সম্পদ পাবে।
ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল।
কিন্তু ইফরিত কখনো পুরোপুরি কারো দাস হয় না। তাদের সাথে এক ভয়ঙ্কর চুক্তি হয়েছিল, কাজের বিনিময়ে তাকে প্রতিশ্রুতি পূরণ করতে হতো। সে তা পূরণ করতে পারেনি, আর সেই কারণেই এক রাতে নিজের আয়নার সামনেই ওই সাত ইফরিত তাকে মেরে ফেলে। তারপর বহু বছর সেই আয়নাটা হারিয়েছিল। পরে রাঙামাটির মগা কবিরাজ নিজের জিনদের মাধ্যমে আয়নাটা খুঁজে বের করেন। উনি জানতেন এই আয়না শুধু কাঁচের না, রহস্যময়।
আলাউদ্দিন সাহেব মাথা নিচু করে বললেন, রাকিব। আব্দুল মালিক উত্তর দিল,
রাকিব প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে গেছে। সাত ইফরিতকে কাজের সাত দিনের মধ্যে এক নবজাতক শিশুর রক্ত দিতে হবে। আজ ছয় দিন হয়ে গেছে, আর মাত্র একটি দিন। রাকিব এখনো সেটা জোগাড় করতে পারেনি।
সপ্তম দিনের সকালটা অন্যদিনের মতো ছিল না। ঘুম ভাঙার আগেই নাফিসের বাড়ির ভেতর অদ্ভুত এক ভারী আওয়াজ নেমে এল। বাতাস ঠান্ডা, ঘরের কোণে কোণে অকারণ অন্ধকার জমে আছে, আর নাফিসের রুম থেকে আসছিল চাপা গোঙানির শব্দ। রহিমা বেগম দৌড়ে গিয়েছিলেন। নাফিস বিছানায় ছটফট করছে, তার শরীর পুড়ে যাচ্ছে, চোখ উল্টে গেছে।
মা, ওরা আমাকে মেরে ফেলবে।
রহিমা বেগম চিৎকার করে কেঁদে উঠলেন, এবং এরপরেই তিনি দুলুমিয়াকে আর দেরি না করে আলাউদ্দিন সাহেবের বাড়ির দিকে পাঠালেন। আলাউদ্দিন সাহেব দরজা খুলে ঢুকেই বুঝতে পারলেন সময় এসে গেছে। তিনি কিছু না বলে শুধু সাদা কাপড়ে মোড়া ছুরিটা হাতে নিলেন, পানির বোতল, তাবিজ আর তসবি নিয়ে বললেন,
চলো আজ ফয়সালা হবে।
নাফিসদের বাড়ির উঠোনেই বোঝা গেল একটা ঘর, সেটা স্বাভাবিক নেই। সব দরজা জানালা বন্ধ, তবুও ঘরের ভেতর ঝড়, বাতিগুলো টিম টিম করছে। আলাউদ্দিন সাহেব রুমে ঢুকতেই নাফিস বিছানা থেকে অর্ধেক উপরে উঠে এল। আলাউদ্দিন সাহেব চোখ বন্ধ করে আয়াত পড়তে শুরু করলেন। তার কণ্ঠে বাতাস ভারী হয়ে উঠল। আব্দুল মালিক নামটি উচ্চারণ করার এক মুহূর্তেই ঘরের কোণ অন্ধকার হয়ে গেল। ঠান্ডা হাওয়া বরফের মতো নেমে এল। নাফিসের শরীর হঠাৎ ওপরে উঠে গেল, সে হাত পা ছড়িয়ে ছটফট করছে। আলাউদ্দিন সাহেব এগিয়ে এসে নাফিসের কপালে হাত রাখলেন।
আজ তোদের শেষ দিন।
তিনি শেষবারের মতো আয়াত পড়ে সাদা কাপড়ে মোড়া ছুরিটা তুলে ধরলেন। এক প্রচণ্ড শব্দ, নাফিসের মুখ দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু একটা বের হয়ে গেল। তারপর ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে শুরু করল। কয়েক সেকেন্ড পরে চোখ খুলল সে। এইবার তার চোখ স্বাভাবিক, দুর্বল গলায় বলল,
বাবা, মা।
ঠিক সেই সময় অনেক দূরে রাঙামাটির পাহাড়ের গভীরে মগা কবিরাজ নিজের ঘরে বসেছিলেন। সামনে আগুন, কালো ধোঁয়া, আর রাকিব আতঙ্কে কাঁপছে। রাকিব চিৎকার করে বলল,
আমি পারিনি, আমি ওই রক্ত আনতে পারিনি।
হঠাৎ ঘরের আয়নাটা নিজে নিজে কাঁপতে শুরু করল। ভেতর থেকে কণ্ঠস্বর ভেসে এল, শেষবারের মতো। আয়নাটা কেঁপে উঠল। ঠিক তখন আব্দুল মালিক সামনে দাঁড়ালেন। নিজের শক্তি দিয়ে সেই অভিশপ্ত আয়নাটিকে এমন এক অন্ধকার স্থানে লুকিয়ে ফেললেন যেখানে মানুষ জিন কেউ সহজে পৌঁছাতে পারে না। আলাউদ্দিন সাহেব শুধু এটুকু বলেছিলেন, কুফরি আগুনের মতো, সে অন্যকে পোড়াতে চায়, তবে তার আগে নিজেই পুড়ে যায়। নাফিস সুস্থ হয়ে উঠল। খোকন সাহেব তওবা করলেন। রাকিবের নাম আর কেউ মুখে আনল না। বাড়িতে আবার আলো ফিরল। কিন্তু আলাউদ্দিন সাহেব জানতেন, অন্ধকার কখনো পুরোপুরি মরে না, শুধু অপেক্ষা করে। এই ছিল ঘটনা। ঘটনা শুনে অনেকের কাছে মনে হতে পারে বানোয়াট, তবে ঘটনাটি 100% সত্য। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আমরা সাধারণত কোনো ঘটনা নিয়ে কোনো কনফিউশনে তৈরি হলে চেষ্টা করি স্টোরিটেলারকে ফোন দিতে। কেমন লাগলো জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। জাদু, এটি শুধু একটি শব্দ নয়, এর সাথে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের জীবন বদলে যাওয়ার ইতিহাস। মানুষ তার স্বার্থ হাসিলের জন্য যে কতটুকু নিচে নামতে পারে, তা আজকে আপনাদের কল্পনাকেও হার মানাবে। কিভাবে একজন সাধারণ কবিরাজ লোভের তাড়নায় পড়ে গোটা পরিবার নিয়ে ধ্বংস হয়ে যায় এবং তার প্রভাব গোটা গ্রামের মানুষ ভোগ করে, তাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। ঘটনাটি যদি সিলেক্টেড হয় তাহলে কোন এপিসোডে প্রচারিত হবে তা জানানোর অনুরোধ করছি। অনাকাঙ্ক্ষিত বানানজনিত ভুলের জন্য প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যালো রাসেল ভাই, আমি আসিফ, লিখছি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা থেকে। আশা করছি আপনি ভালোই আছেন, কারণ আপনি সবসময় ভালোর তলেই থাকেন। ভূত ডট কমে আপনার কণ্ঠে প্রচারিত ঘটনাগুলো ভয়ের সাথে সাথে কি পরিমাণ আনন্দ দান করে তা আপনাকে বলে বোঝাতে পারব না। প্রায় প্রতিটি দিন কাজের ফাঁকে ফাঁকে আপনার প্রচারিত ঘটনাগুলো শুনি। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি। আজকের এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার গ্রামের একজন দাদুর কাছ থেকে। এই ঘটনাটি ঘটে আনুমানিক 60 বছর আগে, যখন দাদুর বয়স ছিল প্রায় 10-12 বছর। দাদু আমাদের তথা আশেপাশের কয়েক গ্রামে পরিচিত হওয়ায় নাম প্রকাশ করতে চাইলেন না, তাই আমি ছদ্মনাম হিসেবে রহমত নামটি ব্যবহার করছি। মূল ঘটনায় প্রবেশ করার পূর্বে ঘটনা যে স্থানে ঘটেছে সে স্থান সম্পর্কে কিছু কথা না বললেই নয়। আপনারা সবাই হয়তো অবগত আছেন, কুড়িগ্রাম একটি নদী বেষ্টিত জেলা। এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তার মতো ছোট বড় মোট 16টি নদী। সে নদীর অববাহিকায় সৃষ্টি হয়েছে প্রায় 400 ছোট বড় চর। নাগেশ্বরী উপজেলাধীন বেরুবাড়ি ইউনিয়নের অন্তর্ভুক্ত কোন একটি চরের ঘটনা এটি। দাদু ঠিক যেভাবে আমাকে বলেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। আমার বয়স তখন 10-12 বছর হবে। আমরা যে চরে বসবাস করতাম তার পাশেই নতুন করে একটি চরের সৃষ্টি হয়। নতুন চরটির বয়স বেশি দিন ছিল না, তাই বর্ষাকালে চরটি পানির নিচে তলিয়ে যেত, আবার শীতের শুরুতে জেগে উঠত মূল্যবান পলিমাটি সহ, তাই সেই চরে ফসল অনেক ভালো হতো। চরের নির্দিষ্ট কোনো মালিকানা না থাকায় সবাই যে যার মতো নানা রকম ফসল উৎপাদন করত। বর্তমান সময়ের মতো সেখানে তরমুজ, আখ কিংবা ভুট্টা উৎপাদন হতো না, বরং সেখানে চাষাবাদ হতো নানান রকমের ডাল, গম ও কাউন। বলতে গেলে গম এবং কাউনই ছিল উৎপাদিত মোট ফসলের দুই তৃতীয়াংশ। কারণ চরে তেমন ধান হতো না, তাই বেশিরভাগ সময় কাউনের ভাত খেয়েই আমরা জীবনযাপন করতাম। ফসল কাটা ও মাড়াই করার সুবিধার জন্য শীতের প্রায় সম্পূর্ণ সময়টি আমরা সেই চরে অস্থায়ী বসতি স্থাপন করে থাকতাম। ঘটনা যে বছর ঘটে, সে বছর চরে বেশ ভালো ফসল হয়েছিল। আমি, আমার দুই ভাই ও বাবা সহ চরে প্রায় 5 বিঘার মতো জায়গায় গম, কাউন ও ডাল লাগিয়েছিলাম। ফলনও হয়েছিল বেশ ভালো। সে বছর আমরা প্রায় 40টি পরিবারের পুরুষ সদস্যরা চরে অস্থায়ী বসতি স্থাপন করার সিদ্ধান্ত নেই। ফসল কাটার কিছুদিন পূর্বে যখন আমরা বাঁশ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেখানে যাই, 3টি কবর আমাদের চোখে পড়ে, যা ছিল আমাদের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত। কারণ এই চরে কোনো মানুষের বসবাস নেই। এছাড়া দিনের বেলা ফসলের নানা রকম কাজের জন্য চরে প্রায় সবসময়ই মানুষ থাকে, তাই দিনের বেলায় কেউ কোনো মৃতদেহ কবর দিলে কেউ না কেউ তা নিশ্চয়ই দেখতে পেত। কবর 3টি দেখে মনে হচ্ছিল কিছুক্ষণ পূর্বেই হয়তো তাদেরকে কবরস্থ করা হয়েছে। কবরগুলোর অবস্থান ছিল চরের ঠিক দক্ষিণ দিকে, যেখানে ছোট ঝাউ বাগান রয়েছে। প্রথম দিকে সবাই কবরগুলো নিয়ে কথা বললেও আস্তে আস্তে সেটি স্বাভাবিকভাবেই নিতে শুরু করে। যেহেতু চারদিকেই নদী, তাই হয়তো লাশগুলো ভেসে আসায় আশেপাশের এলাকার মানুষ কবর দিয়েছে। যথারীতি সবাই নিজেদের ঘর বানানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে এবং সেদিনের মতো কোনো সমস্যা হয় না। পরের দিন ভোরের আলো ফোটার সাথে সাথে সবাই নিজ নিজ জমিতে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হঠাৎ জমির চাচার চিৎকারে দৌড়ে সবাই চরের দক্ষিণ দিকে চলে যায়। আমরা যেহেতু চরের উত্তর দিকটায় কাজ করছিলাম, তাই আমরা বেশ কিছুক্ষণ পরে সেখানে যাই। গিয়ে দেখি জমির চাচার ছোট ছেলে আকবর কবরের পাশে পড়ে আছে এবং ডান হাতে বেশ খানিকটা ক্ষত, গভীর। দেখে মনে হচ্ছিল কোনো হিংস্র প্রাণী কামড়ে খুবলে তুলে নিয়েছে সেখানকার মাংস। সবাই বলা বলি করছিল,
পোলাটা রে, শিয়ালে ধরছিল মনে হয়।
আমরা সবাই ধরাধরি করে আকবরকে ঘরে নিয়ে আসি এবং চোখে মুখে পানির ঝাপটা মারতেই ওর জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর থেকেই আকবর কোনো কথা বলছিল না, বারবার শুধু কবরগুলোর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। চোখ মুখ দেখেই মনে হচ্ছিল কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছে। সেখানকার মুরব্বী গোছের এক চাচা বললেন,
পোলাটা কিছু একটা দেখা খুব ভয় পাইছে, কবরগুলারে দেখা আমারও ঠিক সুবিধার মনে হইতেছে না, আরে কবিরাজ বাড়িতে নেওয়া লাগবো।
উপস্থিত অনেকে এতে সম্মত হলে সেদিন বিকেলে আমাদের গ্রামের পশ্চিম পাশের কবিরাজ বাড়িতে আকবরকে নিয়ে যাওয়া হয়। কবিরাজ বাড়ি নামকরণের একটা ইতিহাস আছে। বর্তমান সময়ের মতো সেই সময় এত ডাক্তার ছিল না, তাই যে কোনো ধরনের রোগ হলেই মানুষ কবিরাজের শরণাপন্ন হত। আমাদের গ্রামের সব মানুষই যে কোনো ধরনের অসুখে কবিরাজ বাড়িতে যেত। বাড়ির মুখ্য কবিরাজ ছিলেন ধলু মিয়া, যিনি বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন। কথিত আছে, ধলু মিয়ার দাদা ছিলেন অত্র অঞ্চলের শ্রেষ্ঠ কবিরাজ। তিনি যেমন ছিলেন ভেষজ জ্ঞান সম্পন্ন, তেমনি ছিলেন অত্র এলাকার শ্রেষ্ঠ ওঝা। গ্রামের মুরব্বীরা বলা বলি করত, উনি যে গাছে হাত দিতেন সেই গাছেই ওষুধ হয়ে যেত, আর খারাপ জিন্দা তার রুকাইয়ার কাছে কোনোভাবেই টিকতে পারত না। এভাবে সময়ের পরিক্রমায় সেই বাড়িটি কবিরাজ বাড়ি হিসেবে খ্যাতি পায়। যাই হোক, মূল ঘটনায় ফিরে আসা যাক। আকবরকে কবিরাজ বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকেই সেই অদ্ভুত সব আচরণ সে শুরু করে, যেমন নিজের হাত নিজে কামড়ে দেয়া, শরীরে আঁচড় কাটা, অকথ্য ভাষায় গালাগালি করা ইত্যাদি। ধলু কবিরাজ প্রথমেই তার ক্ষতস্থান ভালোভাবে পরীক্ষা করলেন এবং মাথা নেড়ে কিছু একটা বললেন। তারপর কিছু গাছ থেঁতো করে তার হাতের ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। এরপর কিছু একটা পড়ে আকবরকে ফুঁ দিতেই ও ঘুমিয়ে গেল। জমির চাচাকে কবিরাজ বললেন,
তোমার কপাল ভালো জমির মিয়া, তোমার পোলারে পিসাসে ধরছিল কিন্তু নিতে পারে নাই। আর শোনো, পোলাটা আর ওই সরে নিয়ে যায় না।
এছাড়াও তিনি কিছু পানি পড়া দিলেন, সাথে কিছু নিয়ম কানুনও শিখিয়ে দিলেন। এভাবেই সেদিনের মতো দিনটি শেষ হয়ে গেল। আকবরকে বাড়িতে ওর মায়ের কাছে রেখে জমির চাচাও চরে ফিরে এলেন। ফসল কাটা ও মারাই করা যখন প্রায় শেষের দিকে, তখন নতুন করে এক ধরনের সমস্যার সৃষ্টি হল। চরে অস্থায়ী বসতি স্থাপন করায় অনেকে তাদের গৃহপালিত পশু সেখানে নিয়ে গিয়েছিল। প্রচুর ঘাস ও পানি বেষ্টিত অঞ্চল থাকায় পশুগুলো বাঁধনমুক্ত অবস্থায় থাকত সবসময়। খুব বেশি খেয়াল রাখার প্রয়োজন হতো না, কিন্তু যখন থেকে পশুগুলোর অর্ধ খাওয়া দেহ পাওয়া যেতে লাগল, তখন থেকেই সবার টনক নড়ে উঠল। বেশিরভাগ সময়ই আকারে ছোট পশুগুলো এই আক্রমণের শিকার হতো। বলতে গেলে প্রায় প্রতিদিনই কোনো না কোনো পশুর অর্ধ খাওয়া দেহ পাওয়া যেতে লাগল। সবাই বলাবলি করতে শুরু করল, শিয়ালের উৎপাত অনেক বেড়ে গেছে, তাই প্রতিদিন আমাদের প্রাণীগুলো মারা পড়ছে। কিন্তু সত্যি কথা বলতে, দু একটির বেশি শিয়াল কখনো নজরে পড়েনি সেই চরে। এই ঘটনার মধ্যেই হঠাৎ করে খবর এলো ধলু কবিরাজ মারা গেছেন। ঘটনাটি শুনে চরের মানুষ হন্যে হয়ে ছুটে গেল তার বাড়িতে। গিয়ে যে দৃশ্য আমরা দেখলাম, তা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। ধলু কবিরাজের নিথর দেহটি পড়ে আছে তার শোবার ঘরে, কিন্তু তার দেহের প্রায় অর্ধেক অংশই কোন প্রাণী যেন খুবলে খেয়ে নিয়েছে এবং অবশিষ্ট অংশে ভয়ঙ্কর আচরের চিহ্ন, সেই সাথে তার বিছানায় পড়ে আছে ক্ষত বিক্ষত অবস্থায় একটি সাদা বেড়াল। গ্রামের মুরব্বী ও আমাদের মসজিদের ইমাম শাকের হুজুর বাড়ির আরেক সদস্য শামসুল কবিরাজের কাছে গতরাতের ঘটনা জানতে চাইলে সে কিছু জানে না বলে উত্তর দিল। সাথে আরো বলল,
এইটা কোনো খারাপ দিনের কাজ হইব, তার তো শত্রুর অভাব নাই।
শামসুল কবিরাজ যিনি ছিলেন ধলু কবিরাজের সৎ ভাই, পেশায় তিনিও কবিরাজি করলেও মানুষ তার কাছে খুব বেশি যেত না, কারণ তিনি ছিলেন বদমেজাজি এবং মানুষের সাথে খুব বেশি বনিবনা হতো না। বেশিরভাগ সময় সে আধ্যাত্মিক বিষয় নিয়ে পড়ে থাকত এবং তার তেমন কোনো ভেষজ উদ্ভিদের জ্ঞানও ছিল না। গ্রামের মানুষের মধ্যে একটা কথা প্রচলিত ছিল, তিনি বিভিন্ন কুফরি কালাম ব্যবহার করে চিকিৎসা দিতেন, তাই গ্রামের মানুষ তাকে বেশিরভাগ সময় এড়িয়ে চলত। বড় ভাই ধলু মিয়া তার সংসার জীবন শুরু করলেও শামসুল কবিরাজ বিয়ে করেননি, বরং বড় ভাইয়ের পরিবারে ভাবি ও তার দুই ভাতিজির সাথে সুখেই দিন পার করছিলেন। দুজনের জীবনযাত্রা দুরকম হলেও গ্রামের মানুষ কোনোদিন তাদের ঝগড়া করতে দেখেনি, কিন্তু আজ ধলু কবিরাজের মৃত্যুর পর ছোট ভাই হিসেবে যেরকম শোক কাতর থাকার কথা ছিল, তার বিন্দুমাত্র শামসুল কবিরাজের মধ্যে ছিল না। এমনকি ইমাম সাহেবের প্রশ্নের উত্তরও দিচ্ছিল খুব স্বাভাবিকভাবেই, মনে হচ্ছিল তিনি আগে থেকে এই ঘটনার পূর্বাভাস পেয়েছিলেন। আমি ওনার ঘটনা বলা থামিয়ে দিয়ে হঠাৎ প্রশ্ন করে বসলাম, কিন্তু তাহলে কেন তিনি সতর্ক করেননি বড় ভাইকে? সে প্রশ্নের উত্তর একটু পরেই দিয়েছেন রহমত দাদু। আবারও দাদু বলা শুরু করলেন, ইমাম হুজুর পরিবারের বাকি সদস্যদের কথা জিজ্ঞেস করতেই শামসুল কবিরাজ উত্তর দিলেন, ভাবি ও তার সন্তানেরা প্রায় মাসখানেক আগে বাপের বাড়িতে বেড়াতে গেছে, তাদের খবর দেয়া হয়েছে তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। এদিকে ধলু কবিরাজের লাশ তখনও তার ঘরেই পড়েছিল। গোসল করানো, কবর দেয়া, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। শামসুল কবিরাজ উচ্চস্বরে বলল,
আমি নিজেই ভাইরে গোসল করাবো, আপনারা সবাই জানাজায় থাকেন, ভাইরে আজ রাতে কবরস্থ করা হইব, গ্রামের কিছু মুরব্বী ছাড়া কোন যুবক পোলাপান সেখানে যাইতে পারব না।
ওনার কথা শুনেই বোঝা যাচ্ছিল অস্বাভাবিক কিছু একটা ঘটতে চলেছে আজ রাতে। কয়েক ঘন্টা পর ধলু কবিরাজের শ্বশুর ও তার দুই ছেলে আসলে তাদের কাছে কবিরাজের স্ত্রী ও সন্তানের কথা জানতে চাওয়া হয়। তারা জানায় প্রায় 15 দিন আগেই তারা বাড়ি ফিরে এসেছে, বরং তারা নিজেরাই কবিরাজের পত্নী ও তার মেয়েদের খুঁজতে লাগল। সবাই তখন বলাবলি করছে,
তাইলে তারা আর বাড়িতে ফিরাইল না কেন?
বাড়িতে শোকের আবেশ আরো ভারী হয়ে উঠল। এদিকে কবিরাজের মৃত্যু, আর একদিকে তার স্ত্রী সন্তান নিখোঁজ। সেদিন মাগরিবের নামাজের পর কবিরাজ সাহেবের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে খুব বেশি মানুষ উপস্থিত হতে নিষেধ করেছিলেন শামসুল কবিরাজ নিজেই, যার ফলে মাত্র ১২ জন লোক তার জানাজায় অংশগ্রহণ করেছিল। যখন ধলু কবিরাজকে কবরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন হঠাৎ করেই জোরে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। যারা লাশ বয়ে নিয়ে যাচ্ছিল তাদের মধ্যে আমার বাবাও ছিলেন। তাঁর ভাষ্য মতে, যখন আমরা লাশ নিয়ে যাচ্ছিলাম তখন চারদিক থেকে ভয়ঙ্কর শব্দ পাওয়া যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ খুব আক্রোশ নিয়ে আমাদের তাড়া করছে। এমনকি লাশ কবরে নামানোর পরে মনে হচ্ছিল কবরের ভেতর থেকে কেউ হুঙ্কার দিচ্ছে। পরিশেষে সফলভাবে তার লাশ কবরস্থ করার পরে সবাই বাড়িতে ফিরে এল। পরদিন সবাই যে যার মতো চরে ফিরে গেল কেটে রাখা ফসল আনার জন্য। ফসল বাড়িতে নিয়ে আসার পর থেকেই শুরু হল নতুন এক সমস্যা। প্রায় প্রতি রাতেই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ভারী গলায় কান্নার আওয়াজ পাওয়া যেত। এ বিষয়ে গ্রামের বর্তমান কবিরাজ শামসুল আলীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান,
এইগুলো সব আমার বড় ভাইয়ের অপকর্মের ফল, যার জন্য এই গ্রাম অভিশপ্ত খারাপ পিশাচের একটা আস্তানায় পরিণত হয়েছে।
গ্রামবাসীরা এর সমাধানের কথা বলতেই তিনি মুচকি হেসে বলেন,
হ্যাঁ আপনাকে আমার মনে পড়ছে। এতদিন তো ভুল কইরাও আমার কাছে কোনো কিছুর জন্য আসেন নাই, এখন আমারে যারা কি কইরা গ্রামবাসীগুলো চলে তাই আমি দেখব।
কথাগুলো শুনেই বোঝা যাচ্ছিল গ্রামবাসীর ওপর তার কত ক্ষোভ জমা হয়ে আছে। তারপর সে বলল,
ঠিক আছে, আমি আমার জিঙ্গ দিয়া খবর নিয়ে দেখি কিছু করতে পারি কিনা। আপনারা সবাই যার যার বাড়ি ফিরে যান, আর সন্ধ্যা নাই মাইলে একলা বাইরে যায় না।
গ্রামে প্রতি রাতেই ভয়ঙ্কর ঘটনা ঘটতে লাগল। তার মধ্যে একটি ঘটনা আমার দুই ভাইয়ের সাথে ঘটে। সেদিন বাবা আমাদের উপজেলায় গিয়েছিলেন জমি সংক্রান্ত কোনো কাজে, তাই আমরা তিন ভাই মিলে নদীতে যাই মাছ ধরার উদ্দেশ্যে। আমরা দুপুরের পরে ১০-১২ জন মিলে মাছ ধরা শুরু করি। বড় একটি হাতা জাল ব্যবহার করি আমরা, কিছুক্ষণের মধ্যেই যথেষ্ট মাছও পেয়ে যাই। এদিকে সবাই মিলে মাছ ভাগাভাগি করতেই দিন প্রায় শেষ হয়ে আসে। মা চিন্তা করবে এই ভেবে আমি মাছ নিয়ে বাড়ি ফিরে আসি, কিন্তু আমার ভাইরা তখনও নদীর পাড়েই ছিল। কিছুক্ষণ পর মাগরিবের আজান শুরু হয়ে গেলে মা বাকি দুই ভাইকে ডাকতে গিয়ে নদীর পাড়ে কাউকেই দেখতে না পেয়ে বাড়িতে ফিরে আসেন। কিছুক্ষণ পর বাবা আমার দুই ভাইকে নিয়ে অনেকটা হাঁপাতে হাঁপাতে বাড়ি ফেরেন। কি হয়েছে জানতে চাইলে বাবা বলেন,
আমি দেখলাম নদীর পাড়ের কদম গাছের নিচে ওরা দাঁড়ায় আছে। আমি এত করে ডাকতেছি, ওরা কোনো কথা কইতেছে না। তারপর কাছে গিয়া দেখি দুইটা ছোট মেয়ে পানির উপর দাঁড়ায় আছে, আর ইশারা করতেছে ওগো কাছে যাইতে। আমি পোলাকে জোর কইটা টান দিয়া নিয়ে আইলাম, মনে হইল পোলা দুইটা জইমা গেছে। তারপর অগনিয়া বাড়ি ফেরার সময় মনে হইল দূর থেকা কিছু একটা আমাকে তাড়া করতেছে।
সেদিন রাতের বেলাও বাড়ির আশেপাশে নানান রকম শব্দ শোনা গেল। গ্রামের মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেল। রাতে কেউ প্রাকৃতিক প্রয়োজনে উঠলেও দেখতে পেত কোন লাশ পড়ে আছে উঠানে, কিংবা বাড়ির কাছে ঝুলে আছে কোন রক্ত হিম করা পিশাচ। এই সমস্যা থেকে উত্তরণের জন্য মসজিদের ইমাম সাহেব শাকের হুজুর শুক্রবার জুম্মার নামাজের পরে গ্রামের সকলকে নিয়ে এক আলোচনা সভার আয়োজন করলেন। বলে রাখা ভালো, শুক্রবারটি ছিল ধলু মিয়া মারা যাওয়ার চার দিন পর। আলোচনায় সবার উপস্থিত থাকার কথা থাকলেও শামসুল কবিরাজ এলেন না। খবর পাঠানো হলে তিনি আসবেন না জানিয়ে দিলেন। একটা বিষয় লক্ষ্য করার মতো ছিল, শামসুল কবিরাজ প্রায় দুই মাস থেকে মসজিদে নামাজ আদায় করতে আসে না, এমনকি শুক্রবারের জুম্মার নামাজও না। আলোচনা বেশ কিছুক্ষণ চলার পর সবাই সিদ্ধান্ত নিল প্রথমে শামসুল কবিরাজের কাছে এই সমস্যার সমাধান জানতে যাওয়া হবে। যদি তিনি না করতে পারেন তাহলে শহরের কোনো বড় হুজুরকে নিয়ে এসে এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে গ্রামকে। পরদিন দুপুরবেলা গ্রামের প্রায় সব পুরুষ একত্রিত হল কবিরাজ বাড়িতে। শামসুল কবিরাজের কাছে এই সমস্যা সমাধানের পথ জানতে যাওয়া হলে তিনি ইমাম সাহেবের পা ধরে কান্না করতে শুরু করেন আর বলতে থাকেন,
এখন আর কিছুই করার নাই আমাগো, আপনারা সবাই আমারে মাফ করে দিয়েন, লোভে পইরা আমি বিরাট ভুল করে ফেলাইছি, আর এই ভুলের মাসুল গোটা গ্রামে দিতে হইব, গ্রামের সবার জীবনের মৃত্যুর ঝুঁকি আছে, আপনারা সবাই এই গ্রাম ছাড়া পালান।
ওনার কথাগুলো গ্রামের সবাই স্তব্ধ হয়ে শুনছিল, সবাই সবার দিকে তাকাচ্ছিল, মনে হচ্ছিল কোন ভয়াবহ দুর্যোগ নেমে আসবে। ইমাম সাহেব এবার বেশ কর্কশ মেজাজে শামসুল কবিরাজকে প্রশ্ন করলেন,
এইগুলা কেন হইতাছে, কেন এসব বলো শামসুল, এই সবের পিছনে কি তোমার বা তোমার ভাইয়ের কোনো হাত আছে, গ্রামবাসীদের ওপর গজব কেন নাইমা এলো কও।
কোনো উত্তর দিতে পারল না শামসুল কবিরাজ, শুধু ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে মাথা নিচু করে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। গ্রামের মানুষের চিৎকার ও আহাজারি এক মুহূর্তের মধ্যে কবিরাজ বাড়িকে কোলাহলপূর্ণ নরকে পরিণত করল। সবাই বুঝে গেল শামসুল কবিরাজই এই কাজ করেছে, তাই সবাই মিলে শহর থেকে ভালো হুজুর আনার সিদ্ধান্ত নিল। সেদিনের রাত্রি ছিল সব থেকে ভয়াবহ, গ্রামের প্রায় সব বাড়িতেই পিশাচদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। পরদিন ভোর হতেই জমির চাচার বাড়িতে কান্না চিৎকার শুনে আমরা সবাই ওনার বাড়িতে গিয়ে দেখি আকবর বেঁচে নেই, ওর শরীরে বিশ্রীভাবে কেউ আঁচড় কেটেছে। গ্রামের মানুষের মাঝে ক্ষোভ এতটাই বেড়ে যায় যে তারা এই মৃত্যুর জন্য শামসুল কবিরাজকে দায়ী করল। সেদিন মসজিদের ইমাম শাকের হুজুর শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যান এই সমস্যা সমাধানের জন্য। পাঁচ দিন পর হুজুর যখন ফিরে এলেন তখন তার চোখে মুখে ছিল বিষণ্নতা, তিনি গ্রামের সকলকে কবিরাজ বাড়িতে উপস্থিত হতে বললেন। তারপর তিনি বলেন,
নিজ স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে গ্রামে কোনো এক খারাপ নরখাদুক পিশাচকে আহ্বান করা হয়েছে, সেখান থেকেই সব সমস্যার সূত্রপাত। আপনারা সবাই বাড়িতে বাড়িতে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করবেন, তাহলেই আপাতত এই সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে।
কথাগুলো শোনার পর সবাই শামসুল কবিরাজের ওপর ক্ষোভ প্রকাশ করতে শুরু করলেন। শামসুল কবিরাজ ঘরের দাওয়ায় বসে অঝরে কাঁদছিলেন, কিন্তু গ্রামের মানুষ তার সেই কান্নায় বিন্দুমাত্র সহানুভূতি দেখায়নি, বরং সবার কাছে তিনি এক লাঞ্ছনার পাত্র হয়ে ওঠেন। ইমাম হুজুর সবাইকে বাড়িতে ফিরে যেতে বলেন এবং রাত হলে বাড়িতে বাড়িতে উচ্চস্বরে কোরআন তেলাওয়াতের নির্দেশ দেন। এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর শহর থেকে জেলা জামে মসজিদের ইমাম হুজুর ও তার সহযোগীরা আমাদের গ্রামে আসেন। তারা সেদিন রাতে হুজুরের কোনো এক সহযোগীর ওপর শক্তিতে দুর্বল এক পিশাচকে হাজির করতে সক্ষম হন এবং তার কাছে এখানে আসার উদ্দেশ্যের কারণ জানতে চাইলে সে বলে,
আমাদের কালো জাদুর মাধ্যমে এই গ্রামে ডাকা হয়েছে সবার ক্ষতি করার জন্য।
কেই কাজ করেছে জানতে চাইলে সে শামসুল কবিরাজের নাম বলে। সে আরো জানায়,
প্রথমে ধলু কবিরাজের ওপর কালো জাদু করার চেষ্টা করে শামসুল কবিরাজ, কিন্তু তার শক্তিশালী জিন প্রতিরক্ষা করে, সম্ভব হয়নি।
কেন সে নিজের ভাইকে কালোজাদু করতে চেয়েছিল জানতে চাইলে সে উত্তরে বলে,
গ্রামের সবার কাছে ধলু মিয়া শ্রদ্ধার পাত্র, তার কাছে সবাই সমস্যার কথা বলত, কিন্তু শামসুল কবিরাজের কাছে কেউ কোনো সমস্যার জন্য আসত না, বরং এড়িয়ে চলত। এছাড়াও ধলু মিয়ার সম্পত্তিও ছিল অনেক বেশি, আর সেই সম্পত্তির লোভেই সে কাজ করেছে।
কিভাবে তাকে ডাকা হয়েছিল সে উত্তরে জানায়, ধলু মিয়ার পরিবারের ওপর কালো জাদু করে তাদেরকে নরখাদক পিশাচের উদ্দেশ্যে বলি দেয় শামসুল কবিরাজ, আর তারপর থেকেই তারা শামসুল কবিরাজের হয়ে এই কাজ করে আসছে। ধলু মিয়াকেও তারাই হত্যা করেছে, সাথে সেই জিনকেও, যিনি তাকে ভালো কাজ করতে সবসময় সহযোগিতা করতেন। সব কথা শুনে ইমাম হুজুর তাদের চলে যেতে বলেন এই গ্রাম থেকে, কিন্তু তারা কোনোভাবেই রাজি না হওয়ায় কুরআনুল করিমের শক্তিশালী আয়াতের মাধ্যমে পরাজিত করে গ্রাম থেকে তাদেরকে বিদায় করে দেন। সেই সাথে গ্রামের সীমানায় চারটি তাবিজ মুতে দেন এবং চারটি তাল গাছ রোপণ করেন। এরপর হুজুররা গ্রাম থেকে চলে যাওয়ার পর আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। দাদু, ঘটনা বলা শেষ করতেই আমি শামসুল কবিরাজের কথা জানতে চাইলাম।
দাদু, কি হয়েছিল সেই কবিরাজের সাথে?
দাদু একটু থেমে মুচকি হেসে বললেন,
দাদু ভাই, সেই ঘটনা আর একদিন শোনাব।
দাদুর কাছে সেই ঘটনা শুনে আমি নোট করে রেখেছি, সময় হলে আবারও লিখতে বসে যাব কোনো একদিন। ঘটনাটি অনেক বড় হয়ে গেল। পরিশেষে ভূত .com-এর সকল লিসেনারদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নাম আসিফ সিদ্দিকী, বর্তমান ঠিকানা গ্রাম হায়াত, উপজেলা উলিপুর, জেলা কুড়িগ্রাম, বিভাগ রংপুর। এরপর তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন, সেটা আমি আর পড়ছি না। আপনি ভালো থাকবেন। চমৎকার লিখেছেন, আপনার ঘটনা আমরা দ্রুত চাই, আবারও দ্রুত চাই, সেজন্য আপনি আশা করব যে খুব দ্রুতই আমাদের ঘটনা পাঠিয়ে দেবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালো দলেই আছি। আপনারা কখনো ভেবেছেন যে এরকম কোনো কিছু হতে পারে, যে এই যে ভয়ের ঘটনা, এটা সিরিজ আকারে প্রকাশিত হতে পারে কোথাও? আমরা আমাদের ওয়েবসাইটে কিছু সিরিজ নিয়ে আসার প্ল্যান করছি। যদি আপনাদের সাপোর্ট পাই, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। ভিজিট করুন www.bhoot.com.bd। আমরা চলে যাব আমাদের নতুন ঘটনায়। এবার একটি অডিও ক্লিপ।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি কেমন আছেন এটা জিজ্ঞেস করবো না, কারণ আমি জানি অবশ্যই আপনি ভালোর তলে। এটা খুব ভালো একটা ব্যাপার। আমি 2010 সাল থেকে ভূত FM শুনে আসছিলাম, কিন্তু কখনো আসলে এভাবে করে ঘটনা শেয়ার করা হয়নি। আমি অনেকবার ঘটনা পাঠাতে চেয়েছি, কিন্তু ওভাবে গুছিয়ে লিখতে পারিনি, বা ওই ঘটনা হয়তো বা সিলেক্টেড হয়নি, তাই হয়তো বা ওইটা প্রচার করা হয়নি। আজ আমি আপনাকে আমার লাইফের একটি মানে সত্যি ঘটনা শেয়ার করব। আমি বর্তমানে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছোটখাটো একটা জব করি, আর আমার জবের স্বার্থে আমাকে ডে নাইট ডিউটি করতে হয়। সেহেতু এখন আমার অফিসে যেহেতু কাজের অতটা চাপ নেই, সে কারণে আমাকে এখন বর্তমানে দিনে ডিউটি করতে হয়েছে। তো এই ঘটনাটি ছিল 2023 সালের, মানে এই বছরের ঘটনা। তো এটা 2023 সালের আগস্টের দিকের ঘটনা। তো আগস্টের মানে অফিস থেকে আমাদের 2 দিন বন্ধ দেয়। তো এই বন্ধের একটা সময়ে আমি মানে আমার বাড়িতে রিলেটিভদের সাথে দেখা করতে চাই। তো সেদিন বৃহস্পতিবার ছিল, অফিস থেকে মানে আমি একদিন বন্ধ ছিল, শুক্রবারের যে হলিডে থাকে সেদিনটা বন্ধ ছিল। তো এর জন্য আমাকে মানে বৃহস্পতিবার দিন অফিস থেকে বের হতে হয়। তো বের হওয়ার পর আমি কাইন্ডলি তখনই রাত 8টা বেজে গিয়েছিল। তো আমি এমার্জেন্সি তখন চিন্তা করি যে আমি এখন একটা বাসে উঠে তারপরে আমি বরিশাল যাওয়ার একটা প্ল্যানিং করি। তারপরে আমি এখান থেকে সায়দাবাদ চলে যাই। তো সেখান থেকে আমি বাসে উঠি। তো বাস ছাড়তে ছাড়তে প্রায় 9টা বেজে যায়। তো 9টা বাজে বাস যখন ছাড়ে, তখন থেকে প্রায় 12টা পর্যন্ত আমাকে বরিশাল যাওয়ার অপেক্ষা করতে হয়। 12টার দিকে আমি বরিশাল সদরে পৌঁছে যাই। এরপর সমস্যাটা হয় যে বরিশাল সদরে পৌঁছতে গেলে, পৌঁছার পর আমাকে মানে আমার গ্রামে যেতে হলে তখন আমাকে অটো দিয়ে মানে আমার এলাকায় যেতে হবে। সেখান থেকে আবার আমাদের এলাকায় আপনি অনেকেই হয়তো বা জানেন, যে লিসেনাররা জানেন, যে গ্রামের বাড়িতে যেতে হলে অনেকের গ্রামের বাড়ির সামনে দিকে যেতে গেলে কিন্তু নদী পারাপার হতে হয়, মানে যেটাকে আমাদের ভাষায় আমরা খেয়া বলি। সো তখন আমাকে খেয়া পার হতে হবে। তো যখন আমি মানে ওইখানে গিয়ে পৌঁছাই গ্রামের বাড়িতে, তো আমি আমাদের এলাকায় একটা মানে যেই খেয়া আছে, খেয়ার নাম হচ্ছে কাটা দিয়া খেয়া। তো কাটা দিয়া খেয়ার জন্য আলাদা বাস আছে, আর এই বাসগুলো সকাল 6টা থেকে বিকাল 5টা অবধি মানে এই বাসের কাজ শেষ হয়ে যায়, এরপর এই বাস চলাচল করে না। তো যেহেতু রাতে আমি বাস পাই নাই, সেহেতু আমি বরিশাল সদর থেকে একটা বাইক নিয়ে আমি ওই খেয়ার উদ্দেশ্যে রওনা দিই। তো খেয়ার ওইখানে যখন পৌঁছাই তখনই রাত প্রায় 12:30 মতো বাজে। এরপর আমি 12:30 অবধি ওইখানে আমি যাই। যাওয়ার পর আমি আমার রিলেটিভদের ফোন দিই যে তোমরা একটু যদি পারো তাহলে আমাকে একটু মানে এগিয়ে নিয়ে আসো, যেহেতু রাত হয়ে গেছে অনেক, আমার একা একটু ভয় লাগছে। তারপর খেয়া পারাপার হই। তা আমি একটা ভুল করি এক্স্যাক্টলি বলতে, যে আমি যেই খেয়ায় আমার পার হওয়ার কথা ছিল আমি ওই খেয়ায় না গিয়ে অন্য আর একটা খেয়ায় আমাকে ওই বাইকওয়ালা নামিয়ে দেয়। তা আমি সেই খেয়ার পার হয়ে তারপর আমি নদীর ওপারে যাই। ওপারে গেলেই যে এলাকায় পড়ছে ওইখান থেকে মানে আমার গ্রামে খুব দ্রুত চলে যাওয়া যায়। তো এখানে আমি যাওয়ার পর যখন নামলাম তখন অনেক ছোট ছোট যে টমের গাড়িগুলো ছিল ওইখানে অনেক গাড়ি ছিল। তো তাদেরকে বললাম যে আপনারা আমাকে আমার ডেস্টিনেশন মতো পৌঁছে দিতে পারবেন কিনা। তখন তারা অনেক টাকা মানে ভাড়া বললো। তো এক্স্যাক্টলি এখান থেকে আমার বাসায় যেতে বেশি টাকা ভাড়া লাগে না, 50-60 টাকায় হওয়া যায়। সেখানে ওনারা 150-200 টাকা ভাড়া চাইল। তারপরে চিন্তা করলাম যে না ওইখান থেকে যাই। পরে তাদেরকে বললাম যে 100 টাকা ভাড়া দিয়ে আপনারা আমাকে ওইখানে নামিয়ে দেন। তো ওনারা বললো যে না এখন অনেক রাত হয়ে গেছে, আমরা অতটুকু যেতে পারবো না, হয়তো আরো কাছে আপনাকে নামিয়ে দিব কিন্তু ভাড়া 200 টাকা দিতে হবে। পরে আমি অত রাত করে আর ই করতে চাইনি, তার কারণে বললাম যে না এত টাকা দিয়ে তো এখানে গেলাম, অল্প কিছুক্ষণের ব্যাপার, হেঁটে গেলে 20-25 মিনিট লাগবে, তো এর জন্য এত টাকা ভাড়া দিব, এই জন্য আর যাইনি। তো আমি হেঁটে হেঁটে চিন্তা করলাম যে আমার এই গ্রামের বাড়ির দিকে হেঁটে হেঁটে চলে যাই। তো এখান থেকে আমাদের গ্রামের বাড়ি যেতে প্রায় 1-1.5 কিলো মতো রাস্তা ছিল। তো যখন আমি ওইখানে গিয়ে নামলাম তখন দেখি যে মানে পুরো অন্ধকার গ্রামের বাড়িতে, এমনি রাত 8টার পরে সবাই ঘুমিয়ে পড়ে আর 10টার দিকে তো গভীর অন্ধকার থাকে। তো চিন্তা করলাম যে অন্ধকারে হেঁটে হেঁটে যেতে একটু তো সমস্যা হবে। ফোন বের করে দেখলাম যে ফোনে একদম চার্জ শেষের দিকে, 5% মতো চার্জ ছিল। তো 5% চার্জে কিন্তু ফোনের ফ্ল্যাশলাইট জ্বলে না, যারা স্মার্টফোন ব্যবহার করেন সবাই জানেন। তো আমি হাঁটতে হাঁটতে এখন ওই আমার মোবাইলের যে ডিসপ্লেতে যে আলো আছে ওইটাকে একটু বাড়ে, তারপরে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেলাম। তো ওইখান থেকে আমার ওই খেয়া থেকে হাঁটতে হাঁটতে যখন আমি আমার গ্রামের এলাকার সীমানার দিকে পৌঁছলাম, তো আমার গ্রামের এলাকার সীমানার ওদিকে এক জায়গায় থাকে মানে অনেকগুলো, আপনি জানেন যে গ্রামের অনেক বাড়ির আশেপাশেই তাদের পারিবারিক কবরস্থান থাকে। তো এই কবরস্থানের পাশ দিয়ে যখন আমি হেঁটে মানে আমার ওদিকে যে গ্রামের অল্টারনেটিভ রাস্তা আছে সেখানে 3টা রাস্তা আছে। এখন 3টা রাস্তা 3টা রাস্তা যেদিক দিয়ে যাবেন আপনি সেখানেই মানে কবরস্থান পড়ে। তা আমার কাছে মনে হলো যে এই একটা রাস্তা আছে আমি এইটা দিয়ে যাই। তো এইটা দিয়ে হাঁটতে হাঁটতে গেলাম, খুব ক্লান্ত টায়ার্ড, তারপর একটু ঘর্মাক্ত হয়েছিলাম। তারপরে হাঁটতে হাঁটতে যখন আমি কবরস্থানের দিক দিয়ে যখন যাই তখন আমার কাছে তেমন কোনো সমস্যা মনে হয় না, কোনো ফিল মনে হয় না। কিন্তু যখন আমি আরো একটু সামনে যাই মানে আমার গ্রামের বাড়ির সীমানার ভিতরে পৌঁছে যাই তখন দেখা যায় যে আমার শরীরটা অটোমেটিকলি শুধু ভার হতে থাকে, প্রচুর পরিমাণে ভার হতে থাকে, আর অনেক ঝিঝি পোকার ডাক, নীরব একদম। কিছু বাড়িতে লাইট জ্বলছিল দেখলাম, আর একটু সামনে যাওয়ার পর দেখলাম যে মানে বাড়িতেগুলো লাইটগুলো অফ হয়ে গেল। তো ভাবলাম যে হয়তো এই বাড়িতে লাইট অফ হয়ে গেছে। তো ওইখান থেকে হেঁটে যখন গ্রামের একটা দোকানের পাশে চলে আসলাম তখন তো ওইখানে সবসময় লাইট চালানো থাকে, রাতের বেলাও লাইট চালানো থাকে। কিন্তু ওই যেখানে যখন ওইখানে মানে চৌকিদাররা পাহারা দেয়, গ্রামের যারা পাহারা দেয় তাদেরকে চৌকিদার বলে। তো চৌকিদারদের ওইখানে দেখলাম যে চৌকিদারও নেই আর ওইখানে লাইটটাও ঝুলছে না। তখন চারিদিকে তাকে মানে মনে হইলো যে না আসলে এখানে বিদ্যুৎ নেই। তখন তো আরো ভয় পেয়ে যাচ্ছিলাম যে এত রাত বিদ্যুৎ নেই, এখনো অনেক রাস্তা, কিভাবে এখান থেকে যাব। তারপর হেঁটে যখন গ্রামের বাড়ির অনেক পাশেই দেখবেন যে আপনারা অনেক পুকুর টুকুর আছে। তো অনেকগুলো পুকুর আমার গ্রামের বাড়ির বাসায় আমার রিলেটিভদের বাসায় যেতে হলে যে এই পুকুর সামনে দিয়ে পুকুরের সামনে দিয়ে যেতে হয়। তো যখন আমি ফার্স্ট পুকুর দিয়ে মানে যাচ্ছিলাম তখন মনে হলো যে কেউ পুকুরে গোসল করতেছে। তো পুকুরে যখন গোসল করতেছে এটা এই হলো তখন মনে করলাম যে না হয়তো বা রাতে কেউ প্রয়োজন হতেও পারে পুকুরে এরকম। তখন কিন্তু মাথা ছিল না যে রাত, কিন্তু তখন প্রায় আনুমানিক একটা দেড়টা বেজে গেছে। এরপর দেখলাম যে কেউ কোনো হয় পুকুরে মানে পানি কলসি দিয়ে মানে পানি উঠাচ্ছে। তো এইটা ক্রস করে আবার সামনে চলে গেলাম, ওদিকে অতটা ফলো করলাম না। তো সামনে আসার পর যখন আরেকটা পুকুর পড়লো মানে পাঁচ মিনিটের দূরত্বে, ওই পুকুর থেকে মানে পাঁচ মিনিটের দূরত্বে আরো যে আরেকটা পুকুর আছে ওইখানে যখন গেলাম তখন দেখতেছি সেই সেম একটা মেয়ে, তার বয়স 30-35 মতো হবে, ওই সেম মেয়ে একদম আবার ওইখানে পানি ই করতেছে। তখন আমার ভিতরে মানে একটু কনফিউশন শুরু হয়ে গেল যে ব্যাপারটা কি, যে এখানে দেখে আসলাম পানি কলসি পুরো নিচ্ছে, আবার এখানে আসলাম এইখানেও দেখি সে পানি নিচ্ছে। তখন তো একটু মানে ভয় পেয়ে যাচ্ছিলাম যে এটা কি কি হতে পারে, এটা কি দেখতেছি। তখন ভাবতেছি যে না অনেক জার্নি করে আসছি হয়তো এই জন্য একটু ভয় ভয় লাগতেছে। তারপর আবার একটু সামনে গেলাম, আবার যখন একটু সামনে গেলাম, সামনে যাওয়ার পর যখন আরো একটা পুকুর সামনে পড়লো, মোট পাঁচটা পুকুর সামনে পড়ে, তৃতীয় পুকুরে যখন আসলাম তখন দেখতেছি আবার সে পানি উঠাচ্ছে। তখন আমার ভিতরে মানে খুব প্রচুর মানে আমি এখনই আমার লোম গাড়িয়ে যাচ্ছে, মানে এত ভয় পাইতেছিলাম, আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম যে আসলে এরকম কি হচ্ছে। এতদিন যে ভূতের ঘটনা ঘটনা শুনেছে কোনোদিন এরকম এফেক্ট করেনি, বাট আজ বাস্তবে আমার সাথে মানে এরকম যে একটা ঘটনা মানে ঘটতে পারে মানে আমি এটা কোন কল্পনা করতে পারিনি। এরপর যখন চতুর্থ পুকুরের কাছে আসলাম তখন দেখতেছি যে ওই মেয়েটা পানি নিয়ে কলসি মানে যেভাবে তার কলসি কাঁধে রেখে তারপরে সে আমার দিকে মানে এক নজরে তাকিয়ে আছে, কোনো হাসছে না তাকিয়ে আছে এক নজরে, চোখে কোনো পলক নেই। তারপর আমি ওইখান থেকে আরো স্পিড বাড়ালাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি যত স্পিড বাড়াই আমি ওই পুকুরের সীমানার মধ্যেই থেকে যাই। এরপর আল্লাহ আল্লাহ করে করে মানে আমি পঞ্চম পুকুর পর্যন্ত যখন আসলাম তখন দেখতেছি সেই মহিলা আবার হেঁটে হেঁটে এসে কলসি দিয়ে পানি উঠাচ্ছে। এরপর আমি আর মানে ধরে রাখতে পারিনি যে এত ভয় পাইতেছিলাম। এরপর কিছুক্ষণ পর দেখি যে ওই মহিলা পানি নিয়ে মানে সোজা আমি যে রাস্তাতে যাচ্ছি তার একদম সামনে দেখি যে উনি দাঁড়িয়ে আছে। তখন আমি ভাবলাম যে এটা কিভাবে সম্ভব, আমি যে মেয়েকে দেখে আসতেছি যে সে আমার থেকে অনেক দূরে আছে, তো সে যদি অন্য আরেকটা পুকুরে যেতে চায় তাহলে অবশ্যই সে আমার এই রাস্তা দিয়ে যেতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা এখানে নেই, তাহলে সে কিভাবে ক্রস করে মানে আমাকে ছেড়ে সামনে এইভাবে চলে গেল। এটা ভাবতে ভাবতে যখন আমি মানে খুব আমার এখনই মানে আমি হিপনোটাইজ হয়ে যাচ্ছি যে ঘটনাটা বলতে গিয়ে, তারপর আমি যতটুকু পারলাম আমি দোয়া কালাম পড়ার চেষ্টা করলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো দোয়া কালাম মানে বের হচ্ছিল না, এরকম একটা অবস্থা সিচুয়েশন। তারপরে আমি আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলাম, কোনো দোয়াই পড়তে পারতেছিলাম না মানে আমার ভয়ে মানে কোনো কিছু আর মনে আসতেছিল না। তারপরে অন্ধকার রাস্তা, তখন বাড়িতে মানে রাস্তাঘাটে কাদা ছিল, তো অন্ধকার রাস্তায় হাঁটতে 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 কিভাবে যেন আমি আমার মানে বাড়ির কাছাকাছির সীমানায় যখন চলে আসলাম তখন পিছন থেকে মনে হইতেছে যে কেউ আমাকে আমার মানে আমার নাম ধরে আমাকে ডাকতেছে, এই এই তারা এই তারা তোর সাথে কথা আছে, এই এদিকে তারা এদিকে তারা। তখন আমি পিছনে না তাকিয়ে আমি সামনের দিকে হাঁটা শুরু করলাম, আরো জোরে বাড়িয়ে দিলাম। তারপর আবার যখন সামনে বাড়ির সীমানার কাছে চলে আসছি তখন দেখতেছি যে ওই পিছন থেকে মানে কলসি থেকে পানি ভরল, পানি যদি নিচে পড়ে মাটিতে তাহলে যে শব্দ হয় ওইরকম শব্দ হচ্ছে। তখন পিছনে তাকিয়ে দেখি যে ওই মহিলারূপী অবয়বটি সাদা কাপড় পরা উনি পিছন থেকে খুব মানে ক্রমশ ভাবে মানে হাসতেছে, মারাত্মক ভয়ঙ্কর হাসি হাসতেছে। এরপর আমি খুব জোরে দৌড় দিয়ে যখন আমি আমার রিলেটিভদের বাড়ির কাছাকাছি রাস্তার সীমানায় চলে যাই, তখন আমার রিলেটিভ আমাকে বলে যে কি হয়েছে না হয়েছে, আমাকে দেখে দেখে যে আমি খুব টায়ার্ড হয়ে গেছি, খুব ভয় পাচ্ছি। তারপর সে আমাকে বাড়িতে নিয়ে যায়। তখন আমার ফুবু আমাকে ফুবুকে আমি সবকিছু খুলে বলি, আমার ফুবু আমাকে খুব মানে রাগারাগি করে যায় এত রাত করে কেন আমি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম, আমি তো লঞ্চে চলে আসতে পারতাম। ফুবুর কাছে সবকিছু খুলে বলার পর ফুবু তখন আমার মানে দোয়া কালাম পরে দেয়, তারপরে হুজুরের কাছ থেকে পরা পানি এনে দেয়, এরপর আমি এটা খাই, এরপর আমার মানে একটু আল্লাহর রহমতে আমি এখন সুস্থ আছি। কিন্তু এই ঘটনাটা এখন আমার কাছে খুব ভয়ঙ্কর মনে হয়। আমি যদি কখনো আর গ্রামের বাড়িতে যাই, কখনো এরকম রাত করে আসলে আমি যাব না। আর এই ঘটনাটা কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না, কিন্তু ঘটনাটা যে আসলে খুব আমার কাছে খুবই মানে ভয়ঙ্কর লাগছে। মানে যে যেটা ফেস করেছে সেটা বুঝতে পারে, যে যেটা কখনো ফেস করে না সে সেটা কখনো বুঝতে পারবে না। তো এখন আল্লাহর রহমতে আমি ভালো আছি, আমার জন্য সকলে দোয়া করবেন। আর রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আপনার ইমেল পড়ার ধরন শুনলে আমার খুব মানে ভালো লাগে। আপনার ঘটনা, আপনি যখন ঘটনা পড়েন মনে হয় যেন এগুলো সব আমাদের চোখের সামনেই ঘটছে। আর বিলেটি এই আপনাদের ভূত.কম এর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার খুব ভালো লাগে। আশা করি ভূত.কম সামনে আরো ভালো কিছু উপহার দিবে তাদের লিসেনারদের। ধন্যবাদ আসল ভাইকে, ধন্যবাদ ভূত এফএম এর সকল লোকবৃন্দকে, ধন্যবাদ ভূত এফএম এর সকল শুভনদায়ীদের, সকল লিসেনারদের। আসল ভাই ঘটনাটি পাঠালাম, যদি আমার ঘটনা আমি হয়তোবা সেভাবে গুছিয়ে বলতে পারিনি, যদি আমার ঘটনায় কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি পরে আপনাকে আমার নাম সহ আমার ফোন নম্বর সহ আমার এগুলো পাঠিয়ে দিব, যেহেতু আমি এইখানে মানে আমার পক্ষে আমার অফিস থাকে, যেহেতু আমার অফিস থেকে আমার অফিসে যাওয়ার কারণে আমি আসলে ওভাবে রাত করে আপনাদের স্টুডিওতে যাওয়া সম্ভব না, এটা আগেই বলে রাখার প্রয়োজন ছিল। সো আসলে আপনি ভালো থাকবেন, mood.com দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম।
www.bhoot.com.bt হচ্ছে আমাদের ওয়েব অ্যাড্রেস। আর সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন, বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা পরবর্তী ঘটনায় যাব, চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাশেদ ভাই, কেমন আছেন? তো দর্শক শ্রোতাবৃন্দ আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি ঘটনা বলছি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ক্ষতিপুর অঞ্চলের কোন একটি গ্রাম থেকে। আমার নাম আমির সাহেব। দেরি না করে চলুন ঘটনা বলি। এই ঘটনাটা 1980 দশকের ঘটনা। এটা আমার দুই দাদার ঘটনা। হচ্ছে এই যে আমার দাদারা কৃষি কাজ করে, ওনারা দুই ভাইয়ের কথা হলো যে কালকে সকালে ধানের জমিতে পানি দেবে। তো যে বলা সেই কাজ, তো ঠিক আছে। আমার দুই দাদার নাম, একজনের নাম সাইফুল আর একজনের নাম মেহিম। তো মেহিম যে দাদা ছিল ওনার ঘরে অনেক শক্তি ছিল, অনেক শক্তি। গ্রামের মানুষ এখনো নাম করে, এখন আর দুনিয়াতে নেই, দোয়া করবে সবাই। তো মেহিম দাদা সাইফুল দাদাকে বলল, ঠিক আছে আমাকে সকাল হলে ডাক দিস, দুজনে একসঙ্গে গিয়ে জমিতে পানি দেবে, পানি জমিতে। তো এইভাবে বলে বাড়িতে গিয়ে যে যার মতো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। আর মেহিন দাদার পার্শ্ব অনুযায়ী কখন সাইফুল দাদা এসেছে ঠিক বলতে পারবে না, যে মানে রাত্রে কটার দিকে আর কি। তো তখন এসে ডাক দিয়েছে, কেমন ভাবে ডাক দিয়েছে, ডাক দিয়েছে এমন ভাবে, মেহিম মেহিম মেহিম, এরকম ভাবে তিন থেকে চারবার ডাক দিয়েছে। একবার ডাক দিয়েছে, কিছুটা সময় পরে আবার ডাক দিয়েছে, কিছুটা সময় পরে আবার ডাক দিয়েছে, এরকম ভাবে ডাক দিয়েছে। তো মেহিম দাদা উঠে দেখছে যে বাড়ির সামনে একটু একটু দূরে মানে আলো অন্ধকার, আলো অন্ধকার এরকম জায়গাতে দাঁড়িয়ে আছে। তো দেখে ভাবছে কি হয়তো তাহলে চলে এসেছে, তাহলে উঠে এখন আমি যাই। যখনই উঠেছে তখনই সাইফুল দাদা মানে হাঁটা শুরু করেছে। তো মেহিন দাদাও ভাবতে দিকে আপার আমার জন্য দাঁড়ালো না, চলে গেল মানে হে মানে সে চলে যাওয়া শুরু করলো। তো মেহিন দাদা তাড়াতাড়ি করে মানে মেহিন দাদাও ওর পিছু পিছু মানে যাওয়া শুরু করেছে। একটা জিনিস বলিনি, যখনই এরকম কিছু হয় তো আমি আমার সঙ্গে এরকম অনেক ঘটনা আছে অবশ্যই সময় পেলে শেয়ার করব। ওরা একটা ডিস্টেন্স মানে বজায় রাখে, এই ডিস্টেন্স মানে কভার করা যায় না। আপনি একটু তাড়াতাড়ি যদি হাঁটেন তাও কভার করতে পারবেন না, দৌড়ে গেলেও কভার করতে পারবেন না। কেননা আমার সঙ্গে এরকম হয়েছে তাই বলছি, কোনো এক সময় পেলে আমি এটা শেয়ার করবো আমার সঙ্গে যেটা ঘটেছে। তো মেহিন দাদার পিছনে আছে এই মানে একটু স্পিডে যায়। তো সাইফুল দাদা যতটা দূরত্ব, সাইফুল দাদা এখন কিভাবে বলবো, সাইফুল দাদাই বলি, তো যতটা দূরত্ব আছে না এতটা সাইফুল মেহিন দাদা কভার করতে পারে না। তো যাই পিছন থেকে কথা বলেই মানে হ্যাঁ হুঁ এইভাবে মানে উত্তর দেয় আর কি। তো একসময়তে ধানের জমিতে পৌঁছে গেছে। আরেকটা জিনিস বলিনি, আমাদের এদিকে ধানের জমিতে পানি দেওয়ার মতো একটা যে চালের সঙ্গে গুঁড়া একসঙ্গে মিশ্রণ থাকলে যখন এটা ঝাড়ার জন্য একটা ইয়ে ব্যবহার করা হয় না কুলা, তো ওই কুলার মতো তো এটা পিছন থেকে একটু মানে মানে একটু গভীর আর কি মানে পানি তোলার জন্য। তো আমাদের এদিকে ওই সময়তে ওটা দিয়ে মানে পানি তোলা হতো। তো ওটা দিয়ে পানি তোলার জন্য দুজন লোক লাগে, দুজনে ছাড়া মানে একা তোলা মানে দড়ি বাঁধা থেকে আপনার দুই হাতে দড়ি আর সামনে যে আছে তার কাছে মানে দুই হাতে দড়ি ধরে রাখতে হবে আর মাঝে ওটা পানির উপরে ফেলে ওটার মধ্যে পানি ঢুকবে আর এভাবে মানে উঠে ধানের জমিতে এভাবে মানে পানি পানি দেয় আর কি। তো এইভাবেই মানে দিচ্ছে। আর রাত্রে কটার দিকে সেটা তো বলতে পারবো না, আগে বলেছি। তো এই যে একটা মোটামুটি অন্ধকার আর কি, তো অত ভালো ইয়ে করতে পারেনি মেহিন দাদা যে সাইফুলি নাকি আর আজ কি ব্যাপার, এত কথাও বলছে না, নবীন তো বেশ কিছু জিজ্ঞেস করে এটা সেটা আর কিছু খুব একটা বেশি বলছে না, হয়তো রাত্রিবেলা এসেছে তাই হয়তো ঘুম থেকে উঠে এসেছে তাই হয়তো বলার মতো এরকম কিছু আর মুড নাই আর কি। তো সেভাবে মানে মেহিন দাদা অত গুরুত্ব দেয়, এইভাবে চলছে বেশ কিছুক্ষণ পানি ওঠানোর পর। আর মেহিন দাদা খেয়াল করে যে মাঝে মধ্যে দড়িটা মানে যে পানি তুলছে যেটা না ওটা হালকা করে মানে টান দিচ্ছে এরকম মনে হয় অনুভব করছে। একসময় এটা করতে করতে একসময় এটা অতিমাত্রা মানে মানে বেড়ে গেছে আর কি। মেহিন দাদা ভাবছে আজকে কি আমার সঙ্গে মশারা করছে নাকি, ছাটা আর কি ছাটা শুরু করছে নাকি। তো মেহিন দাদা বলছে কি হয়েছে আজকে তো এরকম করছিস কেন, মানে কিছু বলছে না। এভাবে চলছে একসময় এটা এত মাত্রায় বেড়ে যাওয়ার কারণে আমার মানে মেহিন দাদা একদম মানে এবার হয়তো এটা বন্ধ করে ওর সঙ্গে ঝগড়া শুরু করে দেবে, আর না হলে হয়তো ওর সঙ্গে মানে কিছু একটা এরকম এরকম মোমেন্টে মানে চলে এসছে আমার মেহিন দাদা। ওই সময় হয়েছে কি মানে যখনই ওটা পানির উপরে ফেলে পানি যে যখনই উঠাবে না আর এটাতে মানে একটু শক্তি লাগে ঠিক আছে, তো ওই দিক থেকে মানে মানে দড়িটা ছিঁড়ে দিয়েছে। আর এই এই অবস্থায় আপনারা জানেন কি সঠিক জানি না, এই অবস্থায় নিজের ব্যালেন্স থাকে না, একদিকে সামনের ভার নিয়ে আর ওই দিক থেকে যদি ঢিল দিয়ে দেয় নিজের ব্যালেন্স রাখা যায় না। তো মেহিন দাদা এইভাবে মানে পিছন দিকে পড়ে যায়, ওই দিকে যখনই পড়ে যায় সাইফুল দাদার মতো ওই অবয়বটা একদম মেহিন দাদার উপরে ঝাঁপিয়ে পড়ে। এই ধানের জমির উপরে এই দুজনের লড়াই, এই লড়াই কতক্ষণ চলেছে আমার মেহিন দাদা বলতে পারবে না যে কতক্ষণ চলেছে। মানে এক পর্যায়ে আমার মেহিন দাদা আর বলে যখন পারছে না তখন এক সময়ে মানে দূর থেকে দেখছে তা আজান দেওয়া শুরু করেছে, তখন গিয়ে ওটা মানে ছেড়ে পালিয়ে যায় ওই গায়ে কাদা মাদা মেখে। আর মেহিন দাদা বাড়ি এসে ফোন বলে আর সকালবেলায় মানে চলে এসছে বাড়ি আর মেহিন দাদা। তো বাড়িতে এসে বলছে যে এই ঘটনা আমার সঙ্গে ঘটে গেছে। তো ব্যাস এতটুকুই, আর এরপরে কি হয়েছে আর কিছু শুনিনি, ব্যাস এতটুকু শুনেছি। তো এই ছিল আমার ঘটনা। আর যখনই শুনলাম যে ভূত এসে বন্ধ হয়ে গেল, তো তারপর থেকে বললে বিশ্বাস করবেন কি জানি না, এই 2025 পর্যন্ত এই কদিন থেকে আমি আপনার এই food.com আমার কাছে মানে দেখছি হঠাৎ একদিন food.com রাসেল ভাই বলছে এই ঘটনা শুরু করছি বেশ 2-3 মাস হলো আর কি। তো ভাবছি একটা ঘটনা পাঠিয়ে দিই, তো এই পাঠিয়ে দিলাম, যদি শেয়ার করার উপযুক্ত হয় শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব অবশ্যই, এবার একটা অডিও ক্লিপ আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকে আমি আপনাদের সামনে ফিরে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে, যে ঘটনাটি আমাকে বলেছেন আসলাম নানা। এটি আসলে এমন একটি বাস্তব অভিজ্ঞতা যা শুনলে আপনাদেরও শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে যাবে। এবং এই ঘটনাটির মূল কেন্দ্রবিন্দু সাহার সাহেব, যার ঠিকানা কিশোরগঞ্জ বাংলাদেশ। মূল ঘটনাটি আবর্তিত হয়েছে ওনাদের একটি পরিচিত গ্রামকে কেন্দ্র করে, পরিত্যক্ত একটি শ্মশানঘাটকে কেন্দ্র করে। যাই হোক, চলুন কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি ঘটনায়। সেদিন ছিল বৃহস্পতিবার সন্ধ্যা। শাহ সাহেবের আস্তানায় হঠাৎ করে কিছু লোকের আগমন ঘটে। লোকগুলোর চোখ মুখে চরম আতঙ্ক এবং ক্লান্তির ছাপ ছিল স্পষ্ট। দলের নেতৃত্বে ছিলেন বয়স্ক একজন মানুষ, ওনার নাম রহমত সাহেব। রহমত সাহেব শাহ সাহেবের ঘরে ঢুকে প্রায় কেঁদে ফেললেন। তিনি বারবার শুধু একটাই আকুতি করছিলেন, শাহ সাহেব আমাদের সাথে চলুন, আমরা ভীষণ বিপদে পড়েছি, ওরা আমাদের ছেলেটাকে মেরে ফেলবে, আপনি না গেলে ওকে বাঁচানো যাবে না। শাহ সাহেব অত্যন্ত ধীরস্থির মানুষ, তিনি রহমত সাহেব এবং ওনার সাথে আসার লোকজনকে শান্ত হতে বললেন। এক গ্লাস পানি খাইয়ে যখন ওনাদের কিছুটা স্বাভাবিক করলেন, তখন তিনি জানতে চাইলেন, আপনারা শান্ত হয়ে বসেন, আমাকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলেন, কে মেরে ফেলবে, আপনাদের ছেলের সাথে কি হয়েছে। রহমত সাহেব কিছুটা ধাতস্থ হয়ে বলতে শুরু করলেন ওনার যুবক ছেলের কথা। ছেলের নাম শফিক। রহমত সাহেবের দাবি, ওনার ছেলের শফিকের উপরে কোন ভয়ঙ্কর অশুভ সত্তার আচর হয়েছে বা জিনের আচর, এবং বর্তমানে ওনার জীবন চরম সংকটাপন্ন। রহমত সাহেব যে বিবরণ দিলেন তা ছিল গা শিউরে ওঠার মতো। আজ থেকে ঠিক 5 দিন আগের কথা, শফিক কোন এক ব্যক্তিগত কাজে দুপুরের দিকে গ্রাম থেকে বের হয়েছিল। যাওয়ার সময় সে বাড়ির সবাইকে বলে গিয়েছিল যে সন্ধ্যার আগেই সে সম্পূর্ণ কাজ শেষ করে বাড়িতে ফিরে আসবে, কিন্তু সেদিন সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো, শফিক আর বাড়িতে ফিরে আসেনি। সম্পূর্ণ রাত কেটে যায় চরম উৎকণ্ঠায়। পরের দিন সকাল হতেই পরিবারের লোকজন তার খোঁজে বের হয়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে শুরু করে আশেপাশের যতগুলো জায়গায় ওনার যাওয়ার সম্ভাবনা ছিল সব জায়গায় খবর নেওয়া হয়। এমনকি আশেপাশের কয়েকটি গ্রামে ঘোষণা দেওয়া হয় যে ওনার কোন সন্ধান পাওয়া গেলে ওনার পরিবারকে যেন জানানো হয়। কিন্তু শফিকের কোন নামগন্ধ কোথাও পাওয়া গেল না। এভাবে 1 দিন 2 দিন করে টানা 3 দিন পার হয়ে গেল। পরিবারের মানুষগুলো ততদিনে কান্নাকাটি করে একাকার। তার এক প্রকার মেনে নিয়েছিলেন যে শফিক হয়তো আর এই পৃথিবীতে বেঁচে নেই। ঠিক সেই সময়ে তৃতীয় দিনের বিকেলে অন্য এক গ্রাম থেকে একজন অচেনা লোক গ্রামে আসলেন। তিনি এসেই গ্রামের মোড়লকে জানান যে গ্রাম থেকে বেশ কিছুটা দূরে যে 250 বছরের পুরাতন পরিত্যক্ত শ্মশানঘাট রয়েছে, ঠিক তার কাছে একজন মানুষকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেছেন তিনি। লোকটি জীবিত নাকি মৃত তা তিনি দূর থেকে বুঝতে পারেননি। তবে ভয়ে তিনি কাছে যাননি। যেহেতু তিনি গ্রামের দিকে আসছিলেন তাই ভাবলেন খবরটা জানিয়ে দেওয়া উচিত। এই খবর পাওয়া মাত্রই রহমত সাহেব এবং ওনার পরিবারের লোকজন পাগলের মতো সেই শ্মশানঘাটের দিকে ছুটে যান। সেখানে গিয়ে ওনারা যা দেখেন তাতে ওনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হয়। শফিক সাহেব সেখানে মাটির উপর সম্পূর্ণ অচেতন অবস্থায় পড়েছিলেন। ওনার শরীর ছিল বরফের মতো ঠান্ডা। বাড়ির লোকেরা এক মুহূর্ত দেরি না করে ওনাকে সেখান থেকে উদ্ধার করে সরাসরি সদর হাসপাতালে ভর্তি করিয়ে নিলেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকদের অনেক চেষ্টার পর সন্ধ্যার দিকে শফিকের জ্ঞান ফেরে। কিন্তু জ্ঞান ফেরার সাথে সাথেই এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। শফিক চোখ মেলে এমন ভাবে আচরণ করতে শুরু করে যেন সে তার মানসিক ভারসাম্য সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। সে উন্মাদের মতো চিৎকার করছিল আর হাত পা ছুটছিল। তার চোখের দৃষ্টি ছিল অস্বাভাবিক রকমের স্থির এবং আতঙ্কে ভরা। সে বারবার শুধু একটা কথাই চিৎকার করে বলছিল, আমার এখান থেকে নিয়ে যাও, ওরা আমরা মেরে ফেলাইব, ওরা সংখ্যায় অনেক, আমি তো মাপ চাইছি, আমার তো জানা ছিল না, ওইটা কাগজ জায়গা, আমার বাসাও। হাসপাতালের ডাক্তাররা ওনার এই অবস্থা দেখে দ্রুত ইঞ্জেকশন দিয়ে ওনাকে আবার ঘুম পাড়িয়ে দিলেন। পরদিন কিছুটা শান্ত হলে পরিবারের লোকজন ওনাকে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু বাড়িতে আনার পর থেকে গত দুই দিন ধরে পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। রহমত সাহেব কেঁদে কেঁদে শাহ সাহেবকে বলছিলেন, শাহ সাহেব, প্রতিদিন রাতে সে হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠে, এরপর নিজের গলা নিজের দুই হাত দিয়ে চাইপা ধরে শ্বাস রোধ করার চেষ্টা করে। সবথেকে ভয়াবহ ব্যাপার হইল, ওই যখন নিজের গলা নিজের চাইপা ধরে, তখন ওর গলা থেকে নিজের কণ্ঠস্বর বের হয় না, ওর গলা থেকে নারী কণ্ঠের তীক্ষ্ণ বিভৎস হারহিম করা চিৎকার শোনা যায়। মনে হয় যেন কোনো অসেনা মহিলা ওর গলার ভেতর থেকে আর্তনাদ করতেছে। সম্পূর্ণ বাড়ি এমনকি আমাদের চারপাশের কয়েকটি বাড়িতেও এখন আতঙ্কের ছায়া। আমরা বাধ্য হয়ে ওর দড়ি দিয়ে পায়ে জোর করে ঘুমের ওষুধ খাইয়ে অপেসচেতন করে রেখে দিছি, যেন সে বাড়ির কোনো বড় ক্ষতি করতে না পারে। গত পাঁচ দিন ধরে সে এক ফোঁটা পানিও খায় নাই, কোনো খাবারও মুখে তোলে নাই। ওর সাথে ওই শ্মশানে কি ঘটছিল এরা কেউ জানে না। আমাকে সাহায্য করেন শাহ সাহেব। সব শুনে শাহ সাহেব কিছুটা চিন্তিত হলেন। তিনি রহমত সাহেবের কাছে সেই পরিত্যক্ত শ্মশানঘাটটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেন। তিনি জিজ্ঞেস করলেন, আমাকে ওই শ্মশানঘাটটার ব্যাপারে সব তথ্য দেন, ওইটা কোথায়, ওইখানে কি সচরাচর মানুষজন যাতায়াত করে নাকি জায়গাটা সম্পূর্ণ পরিত্যক্ত। তখন রহমত সাহেবের সাথে আসা গ্রামের আরেকজন বয়স্ক ব্যক্তি বলতে শুরু করলেন, শাহ সাহেব, ওই শ্মশানঘাটটা আজকে রোববারের কোনো জায়গা না, ওইটা প্রায় 200 থেকে 250 বছরের পুরাতন একটা প্রাচীন শ্মশান। বহু বছর ধরে ওই জায়গাটা সম্পূর্ণ পরিত্যক্ত। আমাদের বাপদাদারা বলতেন অনেক আগেই নাকি এই এলাকার বাইরে একটা বড় নির্দেশিকা দেওয়া ছিল যে এইটা একটা শ্মশানঘাট, কিন্তু সময়ের সাথে জঙ্গল আর বড় বড় গাছপালা সম্পূর্ণ জায়গাটারে গ্রাস করে ফেলাইছে। এখন ওইটা একটা নিবিড় আর অন্ধকার জঙ্গলে পরিণত হয়েছে। যারা ওই জঙ্গলের কাঠ কাটতে যায় বা গরু ছাগল চরাইতে যায় তারা মাঝে মাঝে এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে যেটা স্বাভাবিক না। অনেক সময় তাদের গবাদি পশু ওই জঙ্গলের দিকে গেলে আর ফিরে আসে না। বনের ভেতর থেকে হঠাৎ হঠাৎ অদ্ভুত সব কান্দার আওয়াজ বা ফিসফিসানি শোনা যেত। কাঠুরিয়ারা কইত তারা যখন সেখানে কাঠ কাটতে যেত তখন মনে হইত কেউ একজন গাছের আড়াল থেকে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কখনো মনে হইত কেউ যেন পেছন থেকে তাদের নাম ধরে ডাকে, কিন্তু ফিরে তাকাইলে কাউরই দেখা যায় না। এইসব ঘটনার কারণে ধীরে ধীরে মানুষজন ওই পথ মাড়ানোই বন্ধ করে দেয়। সবার মনে এই ভয় ঢুকতে যায় যে পুরান শ্মশানে অতৃপ্ত আত্মারা বা ডাইনিরা পরীরা পিশাচরা বাসা বাঁধছে। এই পর্যায়ে রহমত সাহেব আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শাহ সাহেবকে দিলেন। তিনি বললেন, শাহ সাহেব, আমার ছেলে শফিক যে গ্রামে গেছিল সেই গ্রামে যাওয়ার জন্য একটা মাটির রাস্তা আর ওই শ্মশানঘাটের ঠিক পাশ দিয়া বয়ে গেছে একটা রাস্তাতে যাওয়া লাগে। সাধারণত ওই রাস্তায় দিনের বেলা তো কেউ একটা যাতায়াত করার সাহস পায় না, কিন্তু শফিক আগে অনেকবার ওই রাস্তা দিয়ে গেছে। আজকে থেকে ঠিক এক বছর আগের একটা ঘটনা আমার মনে পড়ছে। সেই দিনও শফিক ওই গ্রাম থেকে ফিরতেছিল, ওর সাথে আসলে একটা ছাগল যারা ওনার বন্ধু ওনার উপহার দিছিল। শফিক সাহেব যখন ছাগলটারে নিয়ে ওই শ্মশানের ধারের রাস্তার মাটি পার হইতেছিল তখন হঠাৎ করে ছাগলটার রাস্তার ঠিক মাঝখানে বসে পড়ে। শফিক অনেক চেষ্টা করেও ছাগলটারে নিয়ে ওই শ্মশান ঘাট থেকে আইতে পারে নাই, সামনে আগেইতে পারে নাই। ছাগলটা এমন ভাবে গু ধরে বয়ে রয়েছিল যেন সামনে কোনো ভয়ঙ্কর বিপদ। শেষমেশ শফিক বাধ্য হইয়া ছাগলটারে কোলে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ওই যখন ছাগলটারে কোলে তুলতে গেল তখন ওই বুঝতে পারল ছাগলটার ওজন অস্বাভাবিক ভাবে বাইরে গেছে। ওর মনে হইতেছিল যে একটা নয় দশটা ছাগল তোলার চেষ্টা করতেছে। ওর শরীর সম্পূর্ণ ঘামে ভিজে গেছিল, কিন্তু ছাগলটারে কোনো মতে টাইনা হিসেবে একটু সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, ব্যর্থ হইল। এক পর্যায়ে হাঁপাই উঠা ওই ছাগলটারে মাটিতে নামায়া একটু সামনের দিকে এগায় যায়। কয়েক সেকেন্ড পরে যখন পেছন ফিরে তাকায় তখন দুই রাস্তার উপরে কোনো ছাগল নাই, সম্পূর্ণ রাস্তা ফাঁকো। ওই বিশাল ওজনের ছাগলটা চোখের পলকে কই যে মিলাই গেছে কে জানে। এই ঘটনার পরে ওই এতই ভয় পেয়েছিল যে দীর্ঘ এক বছর ওই রাস্তায় আর পা রাখে নাই। কিন্তু সম্প্রতি ওর এই গ্রামের বন্ধুদের সাথে আবার যোগাযোগ শুরু হয়, যাতায়াত শুরু করলো আবার। আর এবার ওর সাথে এমন ভয়ানক পরিণতি ঘটল, আমরা যখন ওরে খুঁজতে গেছিলাম তখন ঘোড়া করা ভাবি নাই যে ওই শ্মশানের ভিতরে থাকতে পারে। শাহ সাহেব মনোযোগ দিয়ে সবকিছু শুনছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, ওরে ঠিক কোন জায়গায় আপনারা অজ্ঞান অবস্থায় পাইছিলেন, রাস্তার উপরে নাকি শ্মশানের একবারে ভিতরে? রহমত সাহেব যা উত্তর দিলেন তা শুনে উপস্থিত সবার রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। তিনি বললেন, রাস্তার উপর নয় শাহ সাহেব, হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ঠিক যেই জায়গায় মৃতদেহ পুড়ায় বা দাহন করে সেই চুল্লির ছায়ের স্তূপের ঠিক উপরে ওরে আমরা অজ্ঞান অবস্থায় পাইছিলাম। ওরে এই অবস্থায় দেখে আমাদের নিজেদের জ্ঞান হারানোর উপক্রম হয়েছিল। আর মনের উপরে এমন কোন এক অদৃশ্য সত্তার চাপ রয়েছে যা ওরে প্রতি মুহূর্তে দংশন করতেছে। আপনি দয়া করে আমার একটা পথ দেখান যেন আমরা ওর এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি। শাহ সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, দেখেন এই ধরনের ক্ষেত্রে তাড়াহুড়া করে কোন তাবিজ বা চিকিৎসা দেওয়াবো আমি? প্রথমে ওনারে কিছু বিশেষ আয়াত পড়ে ফু দিতে হইব। দম করার পরে তার শারীরিক আর মানসিক প্রতিক্রিয়া দেখে বোঝা যাবে ওনার উপর ঠিক কি ধরনের শক্তির প্রভাব পড়ছে। যদি ওনার উপরে সাধারণ কোন জিন আসর হয়ে থাকে তবে দম বন্ধ করার সাথে সাথেই তারা নিজেদের অস্তিত্ব প্রকাশ করব। কিন্তু যদি এই শ্মশানের কোন প্রাচীন কোনো কিছু হয়ে থাকে তবে তারা সহজে ধরা দিতে চায় না। এরা মানুষের মনের ভিতরে ঢুইকা ধীরে ধীরে সম্পূর্ণ সমাজ থেকে বিচ্ছিন্ন বেড়া ফেলায়। এই ধরনের সত্তায় আক্রান্ত মানুষগুলো আলো সহ্য করতে পারে না। এরা অন্ধকারে বসে একা থাকতে পছন্দ করে, কারোর সাথে কথা বলে না, আর এদের চোখ দিয়ে অনবরত পানি পড়ে। এরা এক জায়গায় ঘন্টার পর ঘন্টা মূর্তির মতো বসে থাকতে পারে। এই অশুভ শক্তিগুলা মানুষের মস্তিষ্কের সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তাই আমারে নিজে আপনাদের গ্রামে গিয়া শফিকের সাথে দেখা করতে হইব, ওর সাথে চোখে চোখ রেখে কথা পেতে হইব। তারপর আমি সিদ্ধান্ত নিব যে ওর জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যায়। এর আগে তেমন কিছুই করা যাবে না। শাহ সাহেবের কথা শুনে রহমত সাহেব এবং অন্যরা কিছুটা আশ্বস্ত হলেন। শাহ সাহেবের প্রয়োজনীয় কিছু সরঞ্জাম নিয়ে তিনি সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। আসলাম রানা বলেছিলেন যে উনি শাহ সাহেবের জবানিতেই শুনেছেন ওনারা যখন সেই গ্রামে পৌঁছান তখন দুপুর গড়িয়ে বিকেল। গ্রামটি সত্যি অনেক বেশি দুর্গম ছিল। গ্রামের ভেতরে মানুষের বসতির চেয়ে বন জঙ্গলের পরিমাণ ছিল বেশি। বড় বড় প্রাচীন বটবৃক্ষ এবং পাকুড় গাছগুলো যেন সম্পূর্ণ গ্রামটিকে একটা অন্ধকার চাদরে ঢেকে রেখেছিল। দিনের বেলাতেও গাছগুলোর ঘন পাতার কারণে সূর্যের আলো ঠিকমতো মাটিতে পৌঁছাতে পারছিল না। মাটির এপ্রো থেপ্রো রাস্তা ধরে ওনারা যখন রহমত সাহেবের বাড়ির সামনে এসে পৌঁছালেন তখন পরিবেশটা ছিল একদম থমথমে। বাড়িটির চারপাশে বিশাল আকারের সব গাছপালা দিয়ে ঘেরা। শাহ সাহেব যখন বাড়ির ভেতরে প্রবেশ করলেন তখন সম্পূর্ণ বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। মনে হচ্ছিল যেন এই বাড়িতে কোনো প্রাণের স্পন্দন নেই। বাড়ির অন্যান্য সদস্যরা আতঙ্কে অন্য একটি ঘরে জড়সড় হয়ে বসেছিলেন। শাহ সাহেবকে নিয়ে যাওয়া হল সেই ঘরে যেখানে শফিককে বেঁধে রাখা হয়েছিল। ঘরটিতে পা রাখতেই শাহ সাহেব এক অদ্ভুত ছ্যাঁচছেঁটে এবং পচা একটা গন্ধ পেলেন। ঘরের জানালাগুলো বন্ধ করা ছিল। খাটের উপর শফিক একেবারে চেতনাহীন অবস্থায় পড়েছিল। ওর সম্পূর্ণ শরীর একটি বড় কালো চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছিল। শুধু ওর মুখমণ্ডল একপাশে সামান্য দেখা যাচ্ছিল। শাহ সাহেব রহমত সাহেবকে নির্দেশ দিলেন, অশরীর থেকে কালো চাদর পুরা সরায় দেন। চাদরটি সরিয়ে নেওয়ার পরে শাহ সাহেব শফিকে শিওরে বসলেন এবং অত্যন্ত নিচু স্বরে বিশেষ কিছু কালাম পড়তে শুরু করলেন। তিনি সবেমাত্র তৃতীয়বারের মতো পড়া শুরু করেছেন, ঠিক তখনই এক অভাবনীয় ঘটনা ঘটতে শুরু করল। শফিক এর চোখ তখনও বন্ধ, কিন্তু সেই বন্ধ চোখের অবস্থাতেই ওনার ঠোঁট এর কোনো একটা বাঁকা হাসি ফুটে উঠল। তিনি ধীরে ধীরে হাসতে শুরু করলেন। সেই হাসি কোনো স্বাভাবিক মানুষেরই ছিল না, সেটি ছিল একটি নারীকণ্ঠের চাপা হিসহিসে এবং হাড় হিম করা ফিসফিসে হাসি। হাসির মাত্রা ধীরে ধীরে বাড়তে লাগলো। এক পর্যায়ে সেই চাপা হাসি সম্পূর্ণ ঘরে বিকট শব্দে প্রতিধ্বনিত হতে শুরু করল। হাসির শব্দ এতই তীক্ষ্ণ এবং ভয়াবহ ছিল যে ঘরের কোণে দাঁড়িয়ে থাকা রহমত সাহেব ভয়ে কাঁপতে শুরু করলেন। হঠাৎ করেই শফিক সাহেব চোখ বন্ধ অবস্থাতেই শোয়া থেকে সোজা হয়ে বসে পড়লেন। ওনার মাথা তখন নিচের দিকে ঝোঁকানো, তিনি ওনার শরীরে যেন অন্য কোনো নিয়ন্ত্রণ দিয়েছেন। মাথা নিচে অবস্থাতেই তিনি শাহ সাহেবের দিকে মুখ ফেরালেন। এরপর সেই ভয়ঙ্কর নারীকণ্ঠে তিনি স্পষ্ট বাংলায় বলে উঠলেন,
কেউ আমাকে ওর দিকে আলাদা করতে পারবি না। ও নিজে আমার জায়গায় এসেছিল। ও যখন আমার সীমানায় পা রেখেছিল, ঠিক তখনই আমি ওকে আমার জালে আটকে নিয়েছি। আমি ওকে কোনদিন ছাড়ব না।
শাহ সাহেব এই জিনিসটির এই হুমকির কোন উত্তর দিলেন না। তিনি অবিচল থেকে ওনার পড়া চালিয়ে যেতে লাগলেন। ঠিক তখনই পাশের ঘর থেকে যেতে ছিল রান্নাঘর, সেখান থেকে বিকট শব্দ আসতে শুরু করলো। মনে হচ্ছিল কেউ যেন অদৃশ্য হাত দিয়ে রান্নাঘরের হাঁড়ি পাতিল থালা বাসন সব আছড়ে আছড়ে মেঝেতে ফেলে দিচ্ছে। সম্পূর্ণ বাড়িটি যেন এক অদৃশ্য তাণ্ডবের শিকার হয়ে কাঁপছিল। এবার শাহ সাহেব অত্যন্ত কড়া এবং গম্ভীর স্বরে বলে উঠলেন, এই সব নাটক বন্ধ কর। তুই খুব ভালো করেই জানিস আমি এই মুহূর্তে তোর ঘরের ভেতরে আটকে দিতে পারি, এমনকি তোর সম্পূর্ণ পুড়ায় ফেলতে পারি। তুই ওনার শরীর থেকে অবিলম্বে বের হয়ে যা। তুই কেন ওনার পিছনে পড়ছিস বল। শফিক সাহেবের ভেতরে থাকা সেই সত্তাটি আবার সেই বিকট নারীকণ্ঠে অট্টহাসি দিয়ে উঠল এবং বলল,
না আমি তোরে ছাড়ব না, আর না ওই আমারও ছাড়তে পারবে না। ওই চিরকাল আমার সাথে থাকবে, আমার জায়গাতে আমি ওরে নিয়ে যাব। শুধু নয়, আমি ওর সম্পূর্ণ পরিবারে সবাই রে একে একে শেষ করে দিব, আর ওদের সবাই রে শ্মশানে নিয়ে গিয়া পচায়া পচায়া মারব।
পরিবারের মানুষজন এই কথা শুনে ভয়ে আতঙ্কে কান্নাকাটি করতে শুরু করল। শাহ সাহেব আগের থেকেই একটি অদৃশ্য আধ্যাত্মিক কন্ডি তৈরি করে দিয়েছিলেন, যেন অশুভ জিনিস বা জিন তাদের কোনো শারীরিক ক্ষতি করতে না পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে যাচ্ছে দেখে শাহ সাহেব ওনার ঝোলা থেকে একটি বিশেষ তাবিজ বের করলেন। তিনি একটি মাটির পাত্রে কয়লা জ্বালিয়ে তার উপর তাবিজটি রাখলেন। তাবিজটি জ্বলতে শুরু করার সাথে সাথে এবং তার ধোঁয়া ঘরময় ছড়িয়ে পড়ার সাথে সাথেই শফিক সাহেব ভয়ঙ্কর যন্ত্রণায় চিৎকার করতে শুরু করলেন। মনে হচ্ছিল যেন কেউ ওনার শরীরের উপর জ্বলন্ত কয়লা ঢেলে দিয়েছে। তিনি নিজের দুই হাত দিয়ে নিজের মাথার চুল পাগলের মতো ছিঁড়তে শুরু করলেন। ওনার গোঙানিতে সম্পূর্ণ ঘর ভারী হয়ে গেল। শাহ সাহেব নিজের পড়া আরো দ্রুত করে দিলেন। হঠাৎ শফিক সাহেবের সম্পূর্ণ শরীর যেন বেঁকে গেল। ওনার শরীরে একটি প্রচন্ড ঝাঁকুনি হল এবং তিনি ধপ করে বিছানার উপর জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। ঘরের ভেতরে সেই থমথমে ভাব এবং অদ্ভুত দুর্গন্ধটা মুহূর্তের মধ্যে যেন কোথায় মিলিয়ে গেল। শাহ সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, সাময়িকভাবে ওনার শরীর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এই তাবিজের ধোয়ার কারণে সে ওনার শরীর আর টিকতে পারতেছিল না। আমি চাইলে আরেকটা তাবিজ পুরায় তার চিরতরে ধ্বংস করতে পারতাম, কিন্তু যেহেতু সে মস্তিষ্কের অনেক গভীরে শিকড় গাড়ছিল, তাই তাকে ধ্বংস করতে গেলে শফিক সাহেবের নিজের বড় ধরনের শারীরিক ক্ষতি, এমনকি মৃত্যুও হইতে পারত। শফিক সাহেব তখন অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। শাহ সাহেব এক গ্লাস পানিতে কিছু আয়াত পড়ে ফু দিলেন। এরপর সেই পানি থেকে কয়েক ফোঁটা পানি ওনার চোখে মুখে ছিটিয়ে দিলেন। কিছুক্ষণ পর শফিক সাহেব ধীরে ধীরে চোখ মেলে তাকালেন। এই প্রথম ঘটনা হবার পর শফিক সাহেবের চোখটা একটু স্বাভাবিক লাগছিল। চোখ মেলতে তিনি টুকরে কেঁদে উঠলেন। শাহ সাহেবের হাত জড়িয়ে ধরে তিনি বললেন, দয়া করে আমারে বাঁচান হুজুর, ওর আমারে ছাড়বে না। শাহ সাহেব ওনার মাথায় হাত বুলিয়ে শান্ত করতে করতে বললেন, তুমি শান্ত হও বাবা, আমি তো জানতাম, তুমিও তো জানতা এই শ্মশানের রাস্তাটা নিরাপদ না, তাও কেন এই জায়গায় দিয়ে যাইতেছিলা? শফিক সাহেব তখন কাঁপা কাঁপা কণ্ঠে ওনার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বর্ণনা করতে শুরু করলেন। ওনার জবানিতে সেই রাতের ঘটনাটি ছিল কিছুটা এমন। আমি যখন ওই গ্রামের কাজ শেষ করে ফিরছিলাম তখন সূর্য প্রায় ডুবে গেছে, চারপাশটায় সন্ধ্যার একটা আবছা অন্ধকার নেমেছে। আমি যখন ওই শ্মশানঘাটের কাছাকাছি রাস্তায় পৌঁছালাম তখন হঠাৎ করেই রাস্তার ঠিক মাঝখানে একটি কুচকুচে কালো ছায়া মূর্তি দেখতে পাই। ছায়া মূর্তিটি মানুষের মতো দেখতে হলেও তার কোন স্পষ্ট মুখাবয়ব ছিল না বা হাত পা আমি বুঝতে পারছিলাম না। আমি ভয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়েছিলাম, আমি সাহস করে সামনে এগোতেও পারছিলাম না, আবার পেছনে ফিরে যেতে পারছিলাম না। বেশ কিছুক্ষণ পর ছায়া মূর্তিটি রাস্তা থেকে সরে গিয়ে ধীরে ধীরে শ্মশানের জঙ্গলের ভেতরে চলে যায়। এরপর আমি সামনে এগোব ভাবছি, ঠিক তখনই আমার শরীরে একটা অদ্ভুত এবং প্রবল অস্বস্তি শুরু হয়। আমার মনে হচ্ছিল আমাকে এখনই মানে প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে। আমার নিজের শরীরের উপরে আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমি রাস্তার পাশে জঙ্গলের ধারে একটা নিচু জায়গায় বাধ্য হয়ে দাঁড়িয়ে গেলাম। আমি যখন ঠিক দাঁড়িয়ে গেছি সেই জায়গায় তখন আমার মনে হলো আমার পেছনের বাতাসটা যেন হঠাৎ করে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আমি ঘাড় ঘোরানোর আগেই আমার মাথার ঠিক পেছনে দুটি বরফ শীতল হাত এসে আমার মাথাটাকে শক্ত করে চেপে ধরে। আমি চোখের কোণ দিয়ে দেখতে পাই সেই কালো ছায়া মূর্তিটি ঠিক আমার পেছনে দাঁড়িয়ে। এরপর যা ঘটল তা কোনো মানুষের পক্ষে বিশ্বাস করা সম্ভব নয়। ওই ছায়া মূর্তিটি আমাকে এমনভাবে শূন্যে তুলে ফেলল যেন আমি কোনো পূর্ণ বয়স্ক মানুষ নই, বরং কাগজের একটি ছেঁড়া টুকরো। আমাকে শূন্যে ঝুলিয়ে সে শ্মশানের একেবারে ভেতরের দিকে নিয়ে যেতে লাগলো। আমি চিৎকার করার আপ্রাণ চেষ্টা করেছিলাম কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। আমি সেখানে কয়েকদিন ছিলাম, আমার সাথে ওরা কি করেছে আমি কিচ্ছু জানি না। তবে যখন জ্ঞান ফিরত আমি দেখতাম আমি এক অনন্ত অন্ধকারের মাঝে শুয়ে আমার চারপাশে অনেকগুলো ছায়া মূর্তি দাঁড়িয়ে। আমি যখন হাসপাতালে প্রথমবার চোখ মেলি তখন আমি দেখেছিলাম হাসপাতালের দরজার কাছে সেই কালো ছায়াগুলো দাঁড়িয়ে, ওরা আমাকে ইশারা করে ডাকছিল। আমি ভয়ে চিৎকার করছিলাম। বাড়িতে আসার পর আমার মনে হতো আমি যেন এখনো ওই শ্মশানের ছায়ের স্তূপের মাঝেই শুয়ে আছি। রাতের বেলা ঠিক যখন মাঝরাত পার হতো আমি দেখতাম সাদা কাপড় পরা একজন মহিলা যার মুখটা অবকুণ্ঠনে ঢাকা সে আমাদের ঘরের দরজা ভেদ করে ভেতরে ঢুকে আসছে। তার কোনো পায়ের আওয়াজ হতো না, সে ঘরের মাঝখানে দাঁড়াতো, তার হাতে অদ্ভুত একটা জ্বলন্ত ধূপের মতো কিছু থাকত। সেই ধূপের জ্বলন্ত ধোঁয়াগুলো আমার মুখের কাছে এনে ফুঁ দিয়ে আমার নাকের ভেতরে ঢুকিয়ে দিত। সেই ধোঁয়াটা নাকের ভেতর ঢোকার সাথে সাথে আমার মাথা সম্পূর্ণ অবশ হয়ে যেত। ওই মহিলাটা তখন ফিসফিস করে বলতো, তুমি অন্ধকারের লোক, তোমাকে আমাদের সাথে অন্ধকারেই থাকতে হবে, তুমি আলোতে যেতে পারবে না। আমি এখনো অনুভব করতে পারি যে ওরা আমার আশেপাশেই কোথাও আছে। আমাকে আপনি বাঁচান, ওরা আমাকে নিয়ে যাবে। শফিক সাহেবের কথাগুলো শুনে সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। শাহ সাহেব ওনাকে আশ্বস্ত করে বললেন, তুমি ভয় পাও না বাবা, এই মুহূর্তে ওরা তোমার আশেপাশে নাই। আমি তোমাকে যে দম করে দিছি আর যে তাবিজটা ব্যবহার করছি তার প্রভাব আগামী তিন দিন আপনার উপরে থাকবে। এই তিন দিন ওরা কোনোভাবেই তোমার ধারের কাছে ঘেঁষতে পারবে না। তবে এই তিন দিন তোমাকে অত্যন্ত সাবধানে থাকতে হবে। সর্বদা পাক পবিত্র অবস্থায় থাকবা, পাঁচ অক্ত নামাজ পড়বা, কোনো এক সময় একা থাকবা না। তিন দিন পর তোমার পরিবারের লোক তোমার সাথে করে আমার আস্তানে নিয়ে আসবে, সেইখানে আমি এটার চূড়ান্ত আমল করব। সে আমলের পর এই শক্তিগুলো চিরতরে তোমার পিছে ছাড়তে বাধ্য হইব। রহমত সাহেব শাহ সাহেবকে কথা দিলেন যে ওনারা শফিককে সম্পূর্ণ খেয়ালের মধ্যে রাখবেন। যাওয়ার আগে শাহ সাহেব বললেন, আমি আপাতত শুধুমাত্র ওর এই ঘরটাতে একটা সুরক্ষা বলয় তৈরি করে দিতেছি। সম্পূর্ণ বাড়িতে এই মুহূর্তে এই বলয় করা ঠিক হইব না, কারণ এই সত্তা পুরোপুরি বিতাড়িত হয় নাই। সে হয়তো বাড়ির আশেপাশে কোথাও ঘাপটি মেরে বসে রয়েছে। সম্পূর্ণ বাড়ি বন্ধ করে দিলে সে ক্ষিপ্ত হয়ে বাড়ির অন্য কারো ক্ষতি করতে পারে, তবে সে কোনোভাবেই এই নির্দিষ্ট ঘরে প্রবেশ করতে পারবো না। শাহ সাহেব ওনাদেরকে আরো কিছু নিয়মকানুন বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে গেলেন। তিন দিন পর রহমত সাহেব শফিক সাহেবকে নিয়ে শাহ সাহেবের আস্তানে উপস্থিত হলেন। শফিক সাহেবকে দেখে বেশ স্বাভাবিক এবং সুস্থ মনে হচ্ছিল। ওনার চোখে সেই আতঙ্কের ছাপটা অনেকটাই কেটে গেছে। তবে রহমত সাহেব শাহ সাহেবকে যে অভিজ্ঞতার কথা জানালেন তা ছিলেন শিহরণ জাগানো। তিনি বললেন, শাহ সাহেব, গত তিন দিন আমাদের পুরা বাড়ির উপর দিয়ে এমন মানসিক ঝড় বয়ে গেছে। আপনি তো শফিকের ঘর বন্ধ করে দিলেন, এরপরে প্রতি রাতে আমাদের বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল। রাত গভীর হলে আমরা স্পষ্ট শুনতে পাইতাম যে বাড়ির সাথে আর বারান্দায় কে জানি ভারী পা ফালায় হাঁটে, তার সাথে কোনো কথা কওয়া যাইত না। নারীদের পায়ে পড়ার নূপুরে রিনি জিনিস শব্দ হইত। নূপুরের শব্দটা কখনো মনে হইত ঘরের ঠিক দরজার ওই পাশে, আবার কখনো মনে হইত বাড়ির উঠানের একবারে শেষ মাথায়। এর সাথে যুক্ত হইত এক অদ্ভুত একটানা গুনগুন করার আওয়াজ, কে যেন সুর করে কোন প্রাচীন শোক সঙ্গীত গাইতেছে। দ্বিতীয় রাতে আমরা সবাই উঠানের সদর দরজার কাছে সেই সাদা কাপড় পরা মহিলাটা দাঁড়ায় থাকতে দেখি। তার অবয়বটা ছিল সাধারণ মানুষের মতোই, কিন্তু কোন ছায়া পড়তেছিল না। তার উপস্থিতি এই শীতল ভয়ঙ্কর এমন একটা অবস্থা ছিল যে আমরা কেউ তার দিকে বেশিক্ষণ তাকায় থাকতে পারি নাই। এই তিন দিন ধরা রাতের বেলা গ্রামের সমস্ত কুকুর আমাদের বাড়ির সাহের বাসায় এসে জড়ো হইত। কুকুরগুলো এমন করুণ স্বরে একটানা ডাকত যেন তারা চোখের সামনে কোনো মৃতদেহ দেখতেছে। গ্রামের মানুষজন ভয় আমাদের বাড়ির দিকে মুখ ফিরাও তাকায় না। আমাদের প্রতিবেশী আমাকে জানাইছিল সে নাকি রাতের বেলা আমাদের বাড়ির সীমানা প্রাচীরের উপরে বিশাল আকারে একটা কালো অবয়বটা বসে থাকতে দেখছে। অবয়বটার মাথা ছিল অস্বাভাবিক রকমের বড়, আর এক দৃষ্টিতে ওটা নাকি আমাদের বাড়ির দিকে তাকায় ছিল। আমরা শুধু আপনার দেওয়া ভরসায় আল্লাহর নাম করতে করতে তিন দিন পার করছি। শফিক সাহেব নিজে জানালেন, শাহ সাহেব গত তিন দিন রাতে আমি প্রথমবারের মতো একটু শান্তিতে ঘুমাইছি। ওই মহিলা আর আমার ঘরে ঢুকতে পারে নাই। আমি নিয়ম করে উজু অবস্থায় ছিলাম আর নামাজ আদায় করছি। আমার কানে ওই ভয়ঙ্কর কান্নার শব্দ বা ফিসফিসানি শোনা যাইত না। শাহ সাহেব সব শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি বললেন, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া করেন, আল্লাহ আপনাদের উপরে বড় রহমত করছে। আমি এখন এই চূড়ান্ত আমলটা করব। শাহ সাহেব দীর্ঘক্ষণ ধরে শফিক সাহেবের উপরে বিশেষ পড়া করা পানি ছিটিয়ে দিলেন এবং কিছু নির্দিষ্ট সুরা পাঠ করে একটি শক্তিশালী আধ্যাত্মিক পেস্টুনি তৈরি করে দিলেন। এরপর তিনি রহমত সাহেবকে নির্দেশ দিলেন, আজ থেকে ঠিক এগারো দিনের মাথায় আপনাদের বাড়িতে একটা কোরআন খতমের আয়োজন করবেন আর এতে মিসকিনদের সাধ্যমতো খাওয়াবেন। আর শফিকের কঠোরভাবে নির্দেশ দিতেছি, আজ থেকে টানা ৪১ দিন তুমি কোনোভাবেই বাড়ির সীমানা ভেদ করবে না, বিশেষ করে সূর্যাস্তের পরে। আর জীবনে কখনো ওই শ্মশানঘাটের রাস্তার দিকে পা বাড়াবা না। মনে রাখবা, এই শয়তানি শক্তিগুলা একবার যার পিছু নেয় তারে সহজে ছাড়ে না। তারা হয়তো দূর থেকে বছরের পর বছর অপেক্ষা করে যে কবে তুমি ভুল করবা আর তাদের সীমানায় পা রাখবা। আর সেই দিন যদি তারা তোমাকে পায়, তবে আর জীবিত ফেরত দিব না। শফিক দুই হাত জোর করে বললেন, আমি যা দেখছি আর নিজের শরীরের উপর যা অনুভব করছি, তারপর ওই রাস্তায় যাওয়ার কথা তো দূর, ওই রাস্তার কথা ভাবলেও আমার দম বন্ধ হয়ে আসে। আমি কথা দিতেছি, আমি আর কখনো ওই রাস্তার দিকে যাব না। ঘটনাটি শেষ করার আগে রহমত সাহেব শাহ সাহেবকে আরো একটি তথ্য দিলেন। তিনি বললেন, শাহ সাহেব এই ঘটনার পর আমাদের গ্রামের দুইজন লোক দিনের বেলা দল বাইধা ওই রাস্তা দিয়ে যাওয়ার সাহস করছিল। তারা ফিরে এসে জানায় যে শ্মশানের ওই জায়গাটা এখন আগের থেকে বেশি অদ্ভুত হয়ে গেছে। তারা নাকি দিনের আলোতেই জঙ্গলের ভেতরে সাদা কাপড় পরা কাউরা হাইটে বেড়াইতে দেখে, আর রাতের বেলা ওই রাস্তা দিয়ে যারা দূর থেকে যাতায়াত করে তারা স্পষ্ট শুনতে পায় যে শ্মশানের ভেতর থেকে একাধিক নারী বিকট স্বরে চিৎকার করে কাঁদে, কাউরে যেন নাম ধরে ডাকে আর খোঁজে। শাহ সাহেব গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন, ওইখানে একটা বা দুইটা সত্য নাই, ওই আড়াইশো বছরের পুরাতন শ্মশানঘাটটা সম্পূর্ণভাবে খারাপ জিন আর অতৃপ্ত জিনদের একটি আস্থানে পরিণত হয়েছে। ওই পরিত্যক্ত জায়গাটা এখন তাদের নিজস্ব সাম্রাজ্য। শফিকের ওপর আল্লাহর বিশেষ রহমত ছিল দেখে সে জীবিত ফিরছে, নাইলে ওই অন্ধকারে চিরকালের জন্য হারে যাওয়া কোনো বড় ব্যাপার ছিল না। এই হাড়হিম করা ঘটনাটি আসলাম নানা শাহ সাহেবের মাধ্যমে শুনে আমাকে জানিয়েছেন। আসলে নানা বলেছিলেন, পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যা মানুষের কোলাহল থেকে দূরে পরিত্যক্ত অবস্থায় বছরের পর বছর পড়ে থাকে। সেই সব জায়গায় ধীরে ধীরে এমন কিছু শক্তি বাসা বাঁধে যা আমাদের মানবীয় বুঝের সম্পূর্ণ বাহিরে। তাই অকারণে বা কৌতূহল বশত এমন কোন পরিত্যক্ত বা প্রাচীন জায়গায় কখনো আমাদের যাওয়া উচিত নয়। আর যদি কখনো যেতেই হয়, তবে বুকে সাহস আর মনে সৃষ্টিকর্তার নাম নিয়ে পথ চলাই ভালো, যেন কোন অদৃশ্য অন্ধকার আমাদেরকে গ্রাস করতে না পারে। এই বলে আসলাম নানা ওনার ঘটনাটি শেষ করেন। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য কালেক্ট করা আমার আজকের ঘটনা, আসলাম নানার পাঠন একটি ঘটনা। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর যদি ভালো না লাগে তবে আমাকে অবশ্যই জানাতে পারেন আপনারা কেমন ঘটনা শুনতে চান, আমি অবশ্যই আপনাদের এক্সপেকটেশন মিট করার চেষ্টা করব। সকলের সুস্থতা কামনা করে এবং রাসেল ভাইকে ঘটনাটি প্রচার করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি মোহাম্মদ সাবিত আলম আজ বিদায় নেব। তবে যাবার আগে বলতে চাই, আবারও কথা হবে নতুন কোন সপ্তাহে, নতুন কোন এপিসোডে এবং নতুন কোন ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভূত.com শুনতে থাকবেন। মোহাম্মদ সাবিত আলম সাইনিং অফ। আসসালামু আলাইকুম।
আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আজকের মতো আমাদের বিদায় নিতে হবে, ফিরে আসবো আবার খুব দ্রুত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন এবং অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে ভুলবেন না, www.bhoot.com.bd। এই ওয়েবসাইট আমার একার না, এই ওয়েবসাইট আমাদের সবার। জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।